This track was downloaded from FusionBD.com.
Yacho presents Kulasha.
ABC রেডিও FM 89.2 শুরু হয়ে গেছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সাথে আছি আমি শারবিন। আর প্রতিবারের মতন আজকে রয়েছে আমাদের প্রথম ঘন্টায় একটি গল্প, অর্থাৎ শ্রোতার পাঠানো গল্প। না, একজন বন্ধু লিখে পাঠিয়েছেন যে আজকে শ্রোতার পাঠানো গল্প হবে কিনা। না, আমাদের প্রতিবারের মতো যেরকম থাকে একটা ক্লাসিক থাকে সেরকম একটি গল্প, কিন্তু আজকের গল্পটা অনুবাদ। গল্পটির নাম হচ্ছে মৃত্যুর মুহূর্তে, লিখেছেন ডোনাল্ড ই ওয়েস্টলেক। আর পরে শোনাচ্ছে সেতু। প্রথম পর্বটা এখন শুনবো, তারপরে ফিরে এসে বাকি পর্ব শুনবো। আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি 2221, যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছি লিখে নাম সহ পাঠিয়ে দেবেন। আজকের গল্পের নাম আবারও বলছি, মৃত্যুর মুহূর্তে। আর জানিয়ে দিচ্ছি, এয়ারটেল বন্ধ কানেকশন অন করলেই পাচ্ছেন 1 টাকার কথা 1 টাকার ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য। সাথে থাকছে ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর বোনাস পেতে এক্ষুনি রিচার্জ করুন 19 টাকা। আর অফার জানতে ভিজিট করতে হবে facebook.com/airtelbus। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছি শারমিন। আর শুনবেন আজকে প্রথম ঘন্টার গল্পের প্রথম পর্ব, ফিরে এসে বাকি পর্ব সঙ্গে থাকবেন।
নিজেই ভূত হয়ে গেলে তখন আর ভূত বিশ্বাস করাটা খুব শক্ত ব্যাপার নয়। একটা হতকারী মুহূর্তে আমি ফাঁসিতে ঝুলেছিলাম, আর কাজটা ভালো করে শুরু করার আগে মনস্তাপ হয়েছিল। চেয়ারটাকে ঠেলে সরিয়ে দেওয়া মাত্রই আবার সেটাকে পায়ের নিচে ফিরে পেতে চাইলাম, কিন্তু মধ্যাকর্ষণ শক্তি ততক্ষণে কাজ শুরু করে দিয়েছে। চেয়ারটা মেঝেতে যেখানে ছিল সেখানেই পড়ে রইল, আর আমার 13 স্টোন 11 হন্দরের দেহটা ক্রমেই নিচে নামতে লাগলো। গলার দড়িটা ক্রমেই এঁটে বসতে লাগলো, গলার মাঝখানটা ভীষণ ব্যথা করতে লাগলো, কিন্তু আমার গাল দুটো এমন ভাবে ফুলে উঠল যে সেটাই তাজ্জব ব্যাপার বলে মনে হলো। গালের দুটো উঁচু ঢিবির উপর দিয়ে ভালো করে তাকিয়েও তাকাতে পারছি না, যদিও তখন আমি প্রাণপণে দরজার দিকে তাকাতে চাইছিলাম, যদি তখনও কেউ এসে আমাকে উদ্ধার করে এই আশায়। কিন্তু আমি ভালো করেই জানি যে বাড়িতে আর কেউ নেই, আর থাকলেও দরজাটা তো ভিতর থেকে ভালো করে বন্ধ করেই দিয়েছি। পা দুটো ছোড়ার ফলে আমি অনবরত ঘুরছি, ফলে কখনো দরজার দিকে কখনো জানলাটার দিকে মুখটা ঘুরে যাচ্ছে। কাপা হাতে দড়িটা ধরে যতই টানাটানি করছি ততই সেটা আরো শক্ত হয়ে মাংসের মধ্যে বসে যাচ্ছে। আমার নামটি হচ্ছে ছিল এডওয়ার্ড থর্নবার্ন, সময় 1838 থেকে 1977। 40তম জন্মদিনের ঠিক 1 মাস আগে আমি আত্মহত্যা করি। আমি জানি সেজন্য দায়ী আমার পুরুষত্বহীনতা। আমি যদি সন্তানের পিতা হতে পারতাম তাহলে আমাদের বিবাহ বন্ধন শক্ত থাকত, তাহলে এমিলি আমার প্রতি বিশ্বাসঘাতকিনী হতো না, আর আমিও ক্ষণিকের দুর্বলতা নিজের জীবন নষ্ট করতাম না। ঘটনাস্থল কানেকটিকাটের বার্নস্টেপ লয়ে আমাদের বাড়ির অতিথি কক্ষে, সময় সন্ধ্যা 7টার ঠিক পরে। বছরের এই সময়টাতে তখন গাঢ় গোধূলি নেমে আসে। অফিস থেকে ফিরেছি 6টার একটু আগে। আমি বাড়ির দালালি করি। কাজটা কানেকটিকাট শহরে বেশ লাভজনক, যদিও ইদানিং আমার আয় উপার্জন বেশ কমে এসেছিল। বাড়ি ফিরেই দেখলাম রান্নাঘরের টেবিলে 1 টুকরো চিঠি। গ্রেগের সঙ্গে প্রাচীন ধ্বংসস্তূপ দেখতে যাচ্ছি। তোমার রাতের খাবার ব্যবস্থাটা তোমাকে করে নিতে হবে, দুঃখিত, ভালোবাসা এমিল। এই গ্রেগ লোকটা এমিলির প্রেমিক। নিউ ইয়র্ক যাবার বড় রাস্তার উপর তার একটা পুরাবস্তুর দোকান আছে। অল্প মাইনের সহকারিণী হিসেবে এমিল দিনের বেশিরভাগ সময় সেখানেই কাটায়। মধ্য সপ্তাহের দীর্ঘ অপরাহ্নগুলো যখন দোকানে কোনো পুরাবস্তু সংগ্রহকারী থাকে না, তখন তারা দুজন একত্রে দোকানের পিছনে গিয়ে কি করে তাও আমি জানি। তিন বছরের বেশি সময় ধরে ব্যাপারটা আমার জানা থাকলেও তা নিয়ে কি যে করবো ঠিক বুঝে উঠতে পারি না। আসলে ব্যাপার হলো দোষটা তো আমারই, তাই পাছে এই কুৎসিত ব্যাপারটা প্রকাশ হয়ে পড়ে সেই ভয়ে আমি কিছু বলতেও পারি না। তাই মনে মনে অসন্তুষ্ট হলো চুপ করেই ছিলাম, অসন্তোষ দুঃখ প্রতিবাদ সবই মনের মধ্যে চেপেই রেখেছিলাম। আগেও আত্মহত্যার চেষ্টা করেছি, প্রথমে মোটর গাড়ি নিয়ে প্রচন্ড বেগে ছুটে আসা কোনো ট্র্যাকের দিকে এগিয়ে গিয়েছি, কখনো বা একটা পাহাড়ের উপর থেকে কনেকটিকা নদীতে ঝাঁপ দিয়ে পড়তে গেছি। শেষ পর্যন্ত এই অঞ্চলে যে কোনো একটা লেভেল ক্রসিং এ গাড়িটাকে আড়াআড়ি ভাবে দাঁড় করিয়ে রেখেছি, কিন্তু 20 মিনিটের মধ্যে কোনো ট্রেন না আসায় মনের বেপরোয়া ভাবটা কেটে গেছে আর আমিও গাড়ি নিয়ে ফিরে এসেছি। পরে কবজিটা কেটে ফেলতে চেষ্টা করেছি, কিন্তু কোনো ধারালো যন্ত্র নিজের শরীরে ঢুকিয়ে উঠতে পারিনি, অসম্ভব। পরের কোনো সুযোগের জন্য অপেক্ষা করেছি, শেষ পর্যন্ত দড়ির সাহায্য নিলাম আর তাতেই সফল হলাম, সম্পূর্ণ সফল, পুরোপুরি সফল। পা দুটো হাওয়ায় ছুটতে লাগলাম, আঙুল নিয়ে নিজের গলায় চেপে ধরলাম, চোখ দুটো ঠেলে বেরিয়ে এলো, জিভটা শুকিয়ে উঠলো, সারা দেহটা লেত্তির মাথায় লাঠিমার মতো ঘুরতে লাগলো, তীক্ষ্ণ অসহ্য যন্ত্রণা। ক্রমে পা দুটো দুর্বল হয়ে এলো, হাত দুটো ঝুলে পড়লো, আঙুলগুলো বৃথায় ট্রাউজারের পা আঁকড়ে ধরতে চেষ্টা করলো, ফাঁসির দড়ি থেকে মাথাটা কাত হয়ে ঝুলতে লাগলো। দেখতে পেলাম আমার বিস্ফোরিত চোখ দুটি দুতিহীন সাদা হয়ে উঠেছে, চোখের কোণে এক ফোঁটা জল নেই, পাথরের মতো শুকনো, তবু নিজের চোখ দুটোকে দেখতে পাচ্ছি। আরো ভালো করে তাকে গোটা শরীরটাকে দেখতে পেলাম, ঝুলছে ঘুরছে, কিন্তু এখন আর তাতে কোনো রকম খিঁচুনি নেই। সব হয়ে বুঝতে পারলাম যে আমি মরে গেছি, কিন্তু আছি, মরে গেছি তবু আছি, গলায় এখনো ফাঁসের ব্যথা, মাথার মধ্যে কেমন একটা ছেলে ওঠা চাপ আছি, কিন্তু সেই মাটির শরীরে নেই, নেই সেই ঝুলন্ত মাংসপিণ্ডের মধ্যে, অদৃশ্য আলোর মতো ছড়িয়ে আছি সারা ঘরে, নিরালম্ব হয়ে ফিরছি সর্বত্র। এবার কি হবে? ভয় বিস্ময় ও ব্যথা একসঙ্গে আমাকে ভর করলো, ঝুলন্ত কুয়াশার মতো পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু কিছুই ঘটল না, অপেক্ষা করেই আছি, শরীরটা একেবারেই স্থির হয়ে আছে, দেয়ালের দুটো ছায়া এতটুকু নড়ছে না, বিছানার পাশের বাতিগুলো জ্বলছে, দরজা বন্ধ, জানালার পর্দা নামানো, কিছুই ঘটল না। এবার চিৎকার করে প্রশ্ন করতে চাইলাম, তাও পারলাম না, গলাটা ব্যথা করে উঠল, কিন্তু আমার তো তখন কোনো গলা ছিল না। শরীরের প্রতিটি চেষ্টা ও উদ্যম মনের উপর ছাপ এঁকে দিচ্ছে, কিন্তু আমার তো শরীর নেই, মস্তিষ্ক নেই, আত্মা নেই, কিছুই নেই, কথা বলার ক্ষমতা নেই, এই ঘর ছেড়ে এই ঝুলন্ত শব্দেহ থেকে দূরে যাবারও ক্ষমতা নেই। আমি শুধু পারি এখানে অপেক্ষা করতে, বিস্ময়ে হতবাক হয়ে অপেক্ষা করতে। ঘড়িতে যখন 9টা থেকে 11টা, তখন বাড়ির পেছনে এমিলির ভক্সওয়াগনের শব্দ শুনতে পেলাম। আমি কোনো চিরকুট লিখে রাখিনি, লিখবার তো কিছু ছিল না, আমার মৃতদেহটাই তো সবকিছু বলবে। এখন অনুশোচনা হলেও আমি যা করেছি ঠিকই করেছি, আমি জানি আমি ঠিক কাজই করেছি, কিন্তু এমিলি যখন দরজা দিয়ে ঘরে ঢুকবে তখন তার মুখটা আমি দেখতে চাই না, সে আমার প্রতি অন্যায় করেছে, সেই তো সবকিছুর কারণ, সেও আমার মতো সেই কথাটা বুঝুক, কিন্তু তার মুখ দেখতে আমি চাই না। ব্যথাটা আবার বাড়ল, যা ছিল আমার গলায় আমার মাথায় সেখানে ব্যথা, অনেক দূরে একতলা দরজা বন্ধ করার শব্দ হল, বাতাসের মতো ঘরের মধ্যে আমি কেঁপে উঠলাম, কিন্তু ঘর ছেড়ে গেলাম না, যেতে পারলাম না। এমিলি আমাকে ডাকল, অ্যাড, আমি ডাকছি, আমি জানি তুমি ডাকছো, এখনই আমাকে চলে যেতে হবে এখান থেকে, এখানে থাকতে আমি পারি না, এই ভ্রাম্যমান উপস্থিতি কি আমার আত্মা, এর চাইতে নরকও ভালো, আমাকে নরকে নিয়ে যাও ঈশ্বর, যেখানে খুশি নিয়ে যাও, শুধু এখানে ফেলে যেও না। ডাকতে ডাকতে এমিলি উপরে উঠে এলো, গেস্ট রুমের বন্ধ দরজার পাশ দিয়ে চলে গেল, আমার শোবার ঘরে ঢুকলো, আমার নাম ধরে ডাকলো, কণ্ঠস্বরে যেন একটা ভয়ের আভাস। সে আবার চলে গেল, হল পেরিয়ে নিচে নেমে গেল, সব চুপচাপ। সে কি করছে? হয়তো আমার কোনো চিরকুট, কোনো সংবাদের খোঁজ করছে। জানালা দিয়ে তাকালো, আমার শেভরলেট গাড়িটা দেখে বুঝলো আমি বাড়িতেই আছি। এ ঘর থেকে ও ঘরে গেল। বাড়িটা খুবই পুরনো, প্রায় 200 বছর আগেকার। দ্বিতীয় মহাযুদ্ধের সময় আগেকার মালিক কিছু অদল বদল করেছিলেন, আমি কিনেছি 12 বছর আগে। সেকেলে আসবাবপত্র ও পুরনো জিনিসপত্র দিয়ে বাড়িটাকে সাজিয়েছি। নরপরে আসবাব আর ঔপনিবেশিক যুগের জিনিসপত্র, পাইন কাঠের হলদে পুরনো টেবিল। বাড়িটা কিনেছি আমি, কিন্তু কোনোদিন বাড়িটাকে ভালোবাসতে পারিনি। কিনেছি এমিলির জন্য, তার জন্যই সব করেছি, কারণ আমি জানি এমিলি যা চাই সেই জিনিসটি কোনো দিনই তাকে দিতে পারবো না, দিতে পারবো না একটি সন্তান। অবশ্যই এ নিয়ে এমিলি কখনো গোলমালও করেনি, এমিলি খুবই ভালো। নিজের পরিবর্তে তাকে কখনো দোষী করিনি আমি। বিয়ের প্রথম দিকে সে সাগ্রহের দু একটা কথা তুলেছে, কিন্তু আমার প্রতিক্রিয়া লক্ষ্য করে দীর্ঘকাল আর কিছুই বলেনি। কিন্তু আমি জানতে পেরেছি যে কড়িকাঠ থেকে আমি ঝুলেছি সেটা পুরনো বাড়িরই একটা অংশ, 11 বর্গ ইঞ্চি হাতে চেরা একখণ্ড পুরনো কাঠ। কড়িকাঠটা বেশ শক্ত, আমি চিরকাল ঝুলে থাকলেও ওটা কিচ্ছু হবে না। সকলের চোখে পড়বার পরে তারা যখন আমাকে নামিয়ে নেবে তখন ওটা আমার ভাস হইতে পারবে। ঘড়িতে 9টা থেকে 11টা, ঘড়িতে 9টা 23। এমিলি আবার উপরে উঠে এসেছে, কাঁথের সিঁড়িতে তার পায়ের শব্দ দ্রুত মনে হলো। সে ডাকলো, দরজার হাতলটা ঘোরালো, দরজাটা তালাবদ্ধ, চাবিটা ভেতরে, দরজা ভাঙতে হবে, সেজন্য অন্য কাউকে ডাকতে হবে, এমিলি একা অবশ্য পারবে না। অ্যাড, তুমি কি ভিতরে আছো? এমিলি দরজা ধাক্কা দিল, হাতলটা খটখট করলো, কয়েকবার আমার নাম ধরে ডাকলো, তারপর হঠাৎই নিচে নেমে গেল। তার অস্পষ্ট কণ্ঠস্বর শুনতে পেলাম, টেলিফোনে কাকে যেন ডাকছে। মনে হলো গ্রেককে, গলার ব্যথাটা আবার বাড়লো। মন বলল এবার শেষ হোক, আমি চাই আমাকে বাইরে নিয়ে যাওয়া হোক, জীবন্ত আত্মা ও মৃতদেহটাকে বাইরে নিয়ে যাওয়া হোক, সব শেষ হয়ে যাক। নিচে এমিলি অপেক্ষা করছে গ্রেগের জন্য, আর উপরে আমি অপেক্ষা করছি তাদের দুজনের জন্য। হয়তো সে বুঝতে পেরেছে উপরে এলে সে কি দেখতে পাবে, তাই নিচেই অপেক্ষা করছে। গ্রেগ এখানে উপস্থিত থাকাতে আমার কোনো আপত্তি নেই, আমার আপত্তি এমিলির উপস্থিত থাকায়। ঘড়িতে যখন 9টা 44, তখন বাড়ির পাশের পাথরের নুড়ির উপর গাড়ির চাকা শব্দ শুনতে পেলাম। গ্রেগ বাড়িতে ঢুকল, নিচে তাদের কথাবার্তা শুনলাম, গাঢ় কণ্ঠস্বর ধীর স্থির আশ্বাসপূর্ণ, আর হালকা নারী কণ্ঠস্বর দ্রুত ও ভয়াত্মক। দুজনে একসঙ্গে উঠে এলো, কারোর মুখে কথা নেই, দরজার হাতলটা ঘুরল, খটখট শব্দ হল, গ্রেগের গলা শোনা গেল। অ্যাড, একটু নীরবতার পর এমিলি বলল, না না, সে কিছুতেই কাজ করতে পারে না।
এ কাজ?
গ্রেগের গলায় সচকিত সন্দেহ, তুমি কি বলতে চাইছো, এ কাজ মানে কি?
ইদানিং সে অনেক মনমরা হয়ে পড়ে থাকত।
দরজা ধরে নাড়া দিল,
এরকম করো না এমিল, ব্যাপারটা সহজ হবে নাও।
এমিলি বলল, তোমাকে ডাকা আমার ঠিক হয়নি, দোহাই তোমার।
কেন ঠিক হয়নি? ঈশ্বরের দোহাই, বলো এমিলি।
অ্যাড, দয়া করে বেরিয়ে এসো, এভাবে আমাকে ভয় পাইয়ে দিও না।
কেন আমাকে ডাকা ঠিক হয়নি এমিলি, বলো।
এক তো বোকা নয় গ্রেগ, সে তো আবার নীরবতা। ওরা ভাবছে আমি ভেতরে এখনো বেঁচে আছি, ওরা চায় না আমি শুনে ফেলি। এমিলি বলছে, সে তো জানে গ্রেগ আমাদের সব কথা। একটু পর গ্রেগ বলল,
এটা কিরকম ইয়ার্কি হচ্ছে অ্যাড, বেরিয়ে এসো, খোলাখুলি সব কথা হোক।
আবার দরজার খটখট শব্দ,
আমাদের ঢুকতেই হবে, আর একটা চাবি আছে কি?
আমার মনে হয় এবারে সবগুলো তালাই এক, এমিলি বলল, 1 মিনিট অপেক্ষা করো। সত্যিই তাই, যে কোনো চাবিতেই এবারের ভিতরে দরজাগুলো খোলা যায়। কান পেতে অপেক্ষা করতে লাগলাম, বুঝলাম এমিলি আর একটা চাবি আনতে গেছে, এখনই তারা ফিরে আসবে। এমিলি ঘরে ঢুকবে ভেবে আমি এত ভয় পেয়ে গেলাম যে বিকৃত আয়নার প্রতিবিম্বের মতো ঘরের মধ্যে আমি যেন ঝিকমিক করে উঠলাম। আহা, আমি যদি কোনো রকমে দেখতে পারাটা বন্ধ করতে পারতাম। যখন বেঁচে ছিলাম তখন আমার চোখ ছিল, কিন্তু চোখের পাতাও ছিল। যা অসহ্য তাকে, যা অসহ্য তাকে দৃষ্টির বাইরে রাখতে পারতাম। কিন্তু এখন তো আমি একটা উপস্থিতি মাত্র, আমার চেতনাকে তো আমি থামিয়ে দিতে পারি না। তাই চাবি ঘোরানোর খসখস শব্দ পেলাম, আবার আমার তীব্র যন্ত্রণা হলো গলায়। তার মধ্যেই শুনতে পেলাম এমিলি বলছে, হলো কি? আর গ্রেগ জবাব দিল, চাবিটা ভিতরেই রয়েছে ওপাশে। হাই গ্রেগ, জানি না সে কি করে বসেছে। গ্রেগ তাকে বলল, দরজার কবজা খুলে ফেলতে হবে, টনিকে ডাকো, ওর যন্ত্রপাতির বাক্সটা নিয়ে আসুক। তুমি কি চাবিটা ঘোরাতে পারছো না? নিশ্চয়ই পারতো, তবু গ্রেগ গম্ভীর গলায় বলল, যা বলছি তাই করো এমিলি। আর তখনই বুঝলাম যে দরজা প্রথম খোলার সময় এমিলি সেখানে থাকে সে এটা চাইছে না, তাই তাকে সরিয়ে দিল। ভালো, খুব ভালো, ঠিক আছে বলে এমিলি চলে গেল টনিকে ফোন করতে। টনি যুবক, ঘন ভুরু, একরাশ কালো চুল, গায়ের রং অলিভ পাতার মতো মৃত। সে গ্রেগের বাড়িতেই থাকে, তার সব কাজকর্ম করে। তালায় নতুন করে খসখস শব্দ হতে লাগলো। এমিলি ফিরে আসার আগেই গ্রেগ দরজাটা খুলতে চেষ্টা করছে। আমি যেন একটা আরামের স্বাদ অনুভব করলাম। গ্রেগকেও ভালো লাগছে, সে তো লোক মন্দ নয়। আমার স্ত্রীর ব্যাপারে একটা সুযোগ নিলেও আসলে সে খারাপ না। সে কি এখন এমিলিকে বিয়ে করবে? তারপরে এই বাড়িতেই বাস করতে পারবে। এই বাড়ি সাজানো গোছানোর ব্যাপারে তার অবদান তো আমার চাইতেও বেশি। নাকি এ ঘরটা এমিলির কাছে বড় বেশি দুঃখজনক স্মৃতি হয়ে থাকবে? এমিলি কি এবারে বিক্রি করে দিয়েও অন্য জায়গায় বাস করবে? কিন্তু তাকে তো অনেক অল্প দামে বাড়িটা বিক্রি করতে হবে। বাড়ির দালাল হিসেবে আমি তো জানি যে বাড়িতে কোনো আত্মহত্যার ঘটনা ঘটে সেটা বিক্রি করা কত ঝামেলার ব্যাপার। অতিপ্রাকৃতিক ঘটনা ভীত মানুষের মনে থেকে যায়, অনেকে হয়তো বিশ্বাসও করে বসবে যে বাড়িটা ভূতে পাওয়া। আর ঠিক তখনই আমি বুঝতে পারলাম যে এই ঘরটাও তো ভূতে পাওয়া, এখানে তো আমি রয়েছি, আমি তো ভূত। কি ভয়ানক কথা, আমি এখানে ভেসে বেড়াচ্ছি, হাড় নেই মাংস নেই, একটা বেদনাদীর্ণ উপস্থিতি মাত্র। ঠিক যেন একটা এককোষী ছত্রাক, কত লোক যাবে আসবে, আর রাতের পর রাত একা দুঃখদীর্ণ অন্তরে আমি তাদের নীরব দর্শক মাত্র হয়ে থাকবো। না, এমিলি বাড়িটা বিক্রি করেই দেবে, তাকে বিক্রি করতেই হবে, আর সেটাই হবে আমার যোগ্য শাস্তি, আত্মহত্যার শাস্তি। যে মানুষ নিজের জীবনকে হনন করে তার নির্জন নরকবাস। সব ইন্দ্রিয়গুলো সজাগ থাকবে, অথচ তার বেশি কিছু থাকবে না। মধ্যাকর্ষণের চাইতেও শক্তিমান কোনো কিছু আমাকে বেঁধে রাখবে আমারই আত্মহননের ঘটনাস্থলে। তালার একদিককার চাবির একটা আকস্মিক শব্দ চমকে সেদিকে তাকালাম। দেখলাম একটা জীবন্ত প্রাণীর মতো একে বেঁকে চাবিটা যেন লাফ দিয়ে নিচে নামতেই ঝকঝক শব্দে মেঝেতে ছিটকে পড়ল। এক মুহূর্ত পরেই দরজাটা খুলে গ্রেগ আমার রক্তিম মুখের দিকে হা করে তাকিয়ে রইল। আর পরক্ষণে বিস্ময় ও আতঙ্কে নাকি ঘৃণায় পিছিয়ে গিয়ে দরজাটাকে সশব্দে বন্ধ করে দিল। তালার মধ্যে চাবিটা আবার একবার ঘুরল, শুনতে পেলাম দ্রুত পায়ে সে নিচে নেমে গেল। ঘড়িতে 9:58। এতক্ষণে গ্রেগ সব কথা এমিলিকে বলেছে, তাকে শান্ত করতে কিছু পানিও দিচ্ছে। এবার সে পুলিশকে টেলিফোন করছে এবং এমিলিকে জিজ্ঞাসা করছে পুলিশকে ব্যাপারটা জানাবে কিনা, জানি না তারা কি স্থির করবে। ঘড়িতে 10:07, এত সময় লাগছে কেন? গ্রেগ কি এখনো পুলিশ ডাকেনি? এমিলি সিঁড়ি দিয়ে দৌড়ে আসছে, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, তবু আবার দৌড়াচ্ছে, চিৎকার করে আমার নাম ধরে ডাকছে। আমি ঘরের এক কোণে কুকড়ে দাঁড়িয়ে রইলাম, দরজার উপর তার ঘুষির শব্দ শুনতে পেলাম। সে ঢুকতে পারছে না, হে ঈশ্বর ওকে ঢুকতে দিও না, ও যা খুশি তাই করুক, আমার কিছুতেই কিছু যায় আসে না, শুধু ও যেন আমাকে দেখতে না পায়। গ্রেগ গেল, এমিলি চেঁচামেচি করলো, মিনতি করলো, রাগ করলো, কিন্তু গ্রেগ শুনল না। চাবিটা দাও, আমাকে চাবিটা দাও। গ্রেগ চাবিটা এমিলিকে দিল। না, এটা অসহ্য, এটাই সবচাইতে ভয়ঙ্কর,
এমিলি ঢুকলো, হেঁটে ঘরের মাঝখানে এলো। তার পায়ের শব্দ চিরকাল আমার মনে থাকবে। সে কাঁদছে, কিন্তু সে যেন মানুষের কান্না নয়, যে কোনো জীবের হতাশা ভরা কান্না। এতক্ষণে বুঝলাম হতাশা কাকে বলে। গ্রেগ তাকে সংযত করতে চেষ্টা করলো, ঘাড়ে হাত রেখে ঘর থেকে বের করে নিয়ে যেতে চাইল, কিন্তু এমিলি তার হাত ছাড়িয়ে এগিয়ে এলো। না, আমার দিকে নয়, যন্ত্রণা ও বিষাদে আমি তো তখন ঘরের সব জায়গায় আছি। এমিলি এগিয়ে এলো আমার শবদেহের দিকে, গভীর মমতা সেটার দিকে তাকালো, হাত বাড়িয়ে ফুলে ওঠা গলাটা স্পর্শ করলো, অস্ফুটে বলল, হাই গড। গ্রেগ এগিয়ে আসলো, আবার তার কাঁধে হাত রাখলো। এবার এমিলি ডুকরে কেঁদে উঠে মৃতদেহের পা দুটি জড়িয়ে ধরলো, কাঁপতে কাঁপতে অত্যন্ত দ্রুত এমন সব কথা বলতে লাগলো যে তার মাথা মুন্ডু কিছুই বোঝা গেল না। আহা, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর বোকা গ্রেগ চায় এমিলিকে ধরে জোর করে ঘর থেকে বের করে নিয়ে গেল। দরজাটাকে সশব্দ বন্ধ করলো। মৃতদেহটা কিছুক্ষণ ডুলতে ডুলতে একসময় আবার স্থির হয়ে গেল। সে বড় শোচনীয় অবস্থা, এর চাইতে খারাপ আর কিছু হতে পারে না। দীর্ঘদিন দীর্ঘ রাত এখানে এভাবে কাটাতে হবে, কিন্তু এর চাইতেও শোচনীয় পরিস্থিতি তো আছে। এমিলি বেঁচে থাকবে, বাড়িটা বেঁচে দেবে, ধীরে ধীরে সব ভুলে যাবে, সে গ্রেগকে বিয়ে করবে। তার তো মোটে 36 বছর বয়স, সে এখনো মা হতে পারবে। বাকি রাতটা বাড়ির অন্য কোনো ঘর থেকে তার বিলাপ শুনতে পেলাম, শেষ পর্যন্ত পুলিশ এলো। মগ থেকে এলো সাদা কোটবার দুটো মূর্তি, আমাকে মানে মৃতদেহটাকে কেটে নামিয়ে নিতে তারা ঘরে ঢুকলো। একটা ভাঙা খেলনার মতো মৃতদেহটাকে পুঁচলির মতো জড়িয়ে সেটাকে বয়ে নিয়ে গেল। ভেবেছিলাম আমাকে মৃতদেহের সঙ্গেই থাকতে হবে, ভয় পেয়েছিলাম আমাকেও হয়তো ওটার সঙ্গে কবর দেওয়া হবে। একটা বাক্সের অন্ধকারের মধ্যে অনন্তকাল কাটাতে হবে, চিন্তাশীল একটা মহাশূন্য হয়ে। কিন্তু মৃতদেহটা ঘর থেকে চলে গেল আর আমি থেকেই গেলাম। একজন ডাক্তারকে ডাকা হলো। মৃতদেহ সরিয়ে নেবার পর দরজাটা খোলাই ছিল, নিচে কথাবার্তা স্পষ্ট শুনতে পেলাম। ডাক্তার এমিলকে একটা ঘুমের ওষুধ দিতে চেষ্টা করছে, কিন্তু তার বিলাপ কিছুতেই থামছে না, বারবারই বলছে, আমি এ কাজ করেছি, সব দোষ আমার। হ্যাঁ, এই প্রতিক্রিয়াই আমি আশা করেছিলাম। জীবনের শেষ মুহূর্তে যা কিছু কামনা করেছিলাম সবই পেয়ে গেলাম, তবু এ যে ভয়াবহ, আমি তো মরতে চাইনি, চাইনি এমিলিকে কষ্ট দিতে, আর সবচেয়ে বড় কথা এখান থেকে এসব দেখতেও শুনতে আমি চাইনি। শেষ পর্যন্ত এমিলি চুপ করলো। গ্রেগকে সঙ্গে নিয়ে নীল পোশাক পরে একজন পুলিশ ঘরে ঢুকল। গ্রেগ ঘটনার একটা বিবরণ দিল। পুলিশ জানতে চাইল, আপনি কি ওর ঘনিষ্ঠ বন্ধু? বলতে পারেন, আর ওর স্ত্রীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা বেশি, সে আমার দোকানে কাজ করে, নিউ ইয়র্ক রোডের উপর আমার একটা পুরাবস্তুর দোকান আছে। পুলিশ বলল, উনি কেন এ কাজ করেছেন বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হয় উনি সন্দেহ করতেন যে ওর স্ত্রীর সঙ্গে আমার একটা প্রণয় ঘটিত ব্যাপার আছে। পুলিশ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আপনি সত্যি এ ব্যাপারে জড়িত ছিলেন নাকি? হ্যাঁ। মহিলা ঠিকই বিবাহ বিচ্ছেদের জন্য চেষ্টা করেছিল? না, সে আমাকে ভালোবাসে না, ভালোবাসে তার স্বামীকে। তাহলে তুমি যেখানে সেখানে রাত কাটান কেন? এই কথায় গ্রেগ অসন্তুষ্ট হল, বলল, যেখানে সেখানে তো রাত কাটায় না, মাঝে মাঝে তাও ঘন ঘন নয় আমার সঙ্গে রাত কাটায়। কেন? একটু স্বস্তির জন্য। অ্যাডের সঙ্গে চলাটা খুব সহজ ব্যাপার নয়, সে বড়ই মেজাজি মানুষ, ইদানিং ক্রমেই অবস্থা খারাপ হয়ে উঠছিল। জীবনে সুখী লোকরা আত্মহত্যা করে না, পুলিশটি বলল। ঠিক কথা, অ্যাড প্রায় মনমরা হয়ে থাকতো, মাঝে মাঝে চাপা ক্রোধে কষ্ট পেত, ফলে তার ব্যবসা খারাপ হচ্ছিল, খদ্দেররা বিগড়ে যাচ্ছিল, এমিলির জীবনও শোচনীয় হয়ে উঠেছিল। কিন্তু তবু সে অ্যাডকে ছাড়তে রাজি নয়, সে স্বামীকে ভালোবাসে,
জানি না এখন সে কি করবে।
আপনারা দুজন বিয়ে করতে পারেন না?
না। গ্রেগ বিষণ্ন হাসি হাসল।
আচ্ছা, আপনি কি মনে করেন আমাদের বিয়ে করতে সুবিধা হবে বলে আমরা ওকে খুন করে আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করছি?
মোটেই না,
পুলিশ বল।
কিন্তু আপনাদের সমস্যাটা কি? আপনি কি বিবাহিত?
তা ঠিক নয়, তবে কারণ একটা আছে। তাছাড়া আগেই তো বলেছি এমিলি আমাকে ভালোবাসে না, ভালোবাসে তার স্বামীকে।
অথচ
ব্রেকটাকে বাধা দিয়ে বলল,
এমিলিকে আমি ভালোবাসি, তার জন্য আমার দুঃখ হয়। অ্যাডের সঙ্গে তার জীবনটা তো খুব সুখের ছিল না। কিন্তু আপনাকে তো আগেই বলেছি যে তার সঙ্গে আমার দেহ সংসর্গ হয়েছে কালে ভদ্রে, আর তাতেও সে যে খুব খুশি হয়েছে তাও নয়।
হ্যাঁ এমিলি, বেচারি এমিলি,
পুলিশ বলল। ঠিক আছে, বাইরে চলুন।
তারা চলে গেল। দরজাটা খোলাই রইল, সিঁড়ি দিয়ে নামতে নামতে তারা কথা বলতে লাগলো।
পুলিশটি জিজ্ঞাসা করল, রাতে থাকার মতো কেউ আছে? মিসেস থর্নবার্নের একলা থাকাটা ঠিক নয়।
গ্রেট বারিংটনে ওর আত্মীয় স্বজন আছেন, আগেই তাদের টেলিফোন করেছি, ঘন্টাখানেকের মধ্যে কেউ না কেউ এসে পড়বেন।
ততক্ষণ আপনি থাকছেন তো? ডাক্তার বলেছেন হয়তো উনি ঘুমিয়েই থাকবেন, তবু ধরুন যদি।
বেশ তো, আমি থাকবো।
ওই পর্যন্তই, একটু পরেই নিচের কথাবার্তা থেমে গেল। গাড়ি চলে যাওয়ার শব্দ শুনতে পেলাম। নরনারীর সম্পর্ক কত জটিল, সাধারণ কাজও কত অর্থহীন। কাউকে কোনোদিন বুঝতে পারিনি, নিজেকে তো মোটেই না।
পুলিশ চলে যাবার কিছুক্ষণ পরেই গ্রেগ পুনরায় ঘরে ঢুকলো। তাকে খুব অপরাধী ও অনুতপ্ত মনে হলো।
চেয়ারটাকে পায়ের উপর দাঁড় করিয়ে তার উপর উঠে দাঁড়ালো। অনেক কষ্টে বাকি দুইটা খুলে ফেললো, সেটাকে পকেটে ভরে চেয়ারটাকে ঘরের এক কোণে যথাস্থানে রেখে মেঝে থেকে চাবিটা কুড়িয়ে নিল। সেটাকে তালার মধ্যে পরিয়ে বিছানার দুটো বাতি নিভিয়ে ঘর থেকে বের হলো। যাবার আগে দরজাটা বন্ধ করে দিই। এবার আমি অন্ধকারে, দরজার ফাঁক দিয়ে ঈষৎ আলো আসছে, আর আছে ঘড়ির জলজলে সংখ্যাগুলোর সীমিত আলো। একটা মিনিট কি দীর্ঘ! ওই ঘড়িটাই আমার শত্রু, ওটা টিকটিক করে চলাটাই আমি সহ্য করতে পারছি না। এক ঘন্টায় 60 বার টিকটিক, ঘন্টার পর ঘন্টা, সারাটা রাত, একটা রাতই সহ্য করতে পারছি না। তাহলে তাহলে কেমন করে সহ্য করবো অনন্তকাল? সারাটা রাত আমাকে ভাবতে হবে, এই যন্ত্রণা সইতে হবে, কিসের জন্য অপেক্ষা করছি, অথবা কখনই অপেক্ষা শেষ হবে তা না জেনেই অপেক্ষা করে থাকতে হবে। এমিলির দিদি ও ভগ্নিপতির আসার আওয়াজ শুনতে পেলাম। টনি ও গ্রেগ চলে গেল। তার অল্পক্ষণ পরেই অতিথি কক্ষের দরজাটা খুলেই বন্ধ হয়ে গেল, কেউ ঘরে ঢুকল না। একটু পরেই হলের আলোটা নিভে গেল, এখন ঘড়ির আলোই অন্ধকারের একমাত্র ব্যতিক্রম। এমিলির সঙ্গে আবার কখন আমার দেখা হবে? সে কি আবার এ ঘরে আসবে? একটু একটু করে ভোরের আলো ফুটতে লাগলো। বাইরে সূর্যহীন মেঘলা দিন, খুবই অনুজ্জ্বল। ঘড়ির টিকটিক শব্দের সঙ্গে একটা একঘেয়ে দিন এগিয়ে চলল। কখনো পাশে কেউ ঘরে ঢুকে সেই ভয়, আবার কখনো মনে মনে প্রার্থনা জানাই, যেমন করে হোক, এমনকি এমিলির উপস্থিতি দ্বারাও যদি হয় তবুই সীমাহীন নির্জনতা শেষ হোক। কিন্তু দিন একইভাবে চলতে লাগলো, কোনো ঘটনা নয়, শব্দ নয়, কর্মচাঞ্চল্য নয়। এমিলিকে হয়তো এখনো ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। শেষ পর্যন্ত গোধূলি লগ্নে ঘড়িতে যখন 6:52 বাজে, দরজাটা আর একবার খুলে গেল, একজন কেউ ঘরে ঢুকল। প্রথমে তাকে চিনতে পারিনি, একটি রাগী মতো লোক দৃঢ় পদক্ষেপে দ্রুত ঘরে ঢুকল, বিছানার পাশে দুটো বাতি জ্বালিয়ে দিল, তারপর অপ্রয়োজনে জোরে ধাক্কা মেরে দরজাটা বন্ধ করে দিয়ে চাবিটা ঘুরিয়ে দিল। সে দরজা থেকে মুখটা ফেরাতেই অবাক হয়ে দেখলাম যে সে তো স্বয়ং আমি। আমি আমি মরিনি, বেঁচে আছি, কিন্তু তা কেমন করে হবে? কিন্তু তার হাতে কি?
ঘরের কোণ থেকে চেয়ারটা টেনে এনে মাঝখানে রেখে চেয়ারের উপরে সে উঠে দাঁড়ালো। না না, দড়িটাকে কড়ি কাঠের সঙ্গে বাঁধলো, অপরদিকে ফাঁসটা বানানোই ছিল, সেটাকে মাথার উপর দিয়ে গলিয়ে দিতে গলার উপর চেপে বসলো। হা ঈশ্বর, এই কাজ করো না, লাথি মেরে চেয়ারটা সরিয়ে দিই। চেয়ারটাকে লাথি মেরে সরিয়ে দেবার পর মুহূর্তে সেটার দিকে ফিরে চাইলাম, কিন্তু চেয়ারটা যেখানে ছিটকে পড়েছিল সেখান থেকে ফিরে এলো না। আর আমার 13 stone 11 pounds ওজনের ভারী দেহটাও গলার শক্ত দড়িটা থেকে ক্রমেই নিচের দিকে নামতে লাগলো। গলায় ব্যথা লাগছিল, ভয়ঙ্কর ব্যথা, কিন্তু তার চাইতেও বিস্ময়কর ভাবে আমার গাল দুটো ফুলুট। যন্ত্রণার দীর্ণ চোখে অনেক কষ্টে দরজার দিকে তাকালাম, মনে আসা এখনো যদি কেউ এসে আমাকে রক্ষা করে, যদিও আমি জানি যে বাড়িতে আর কেউ নেই, আর দরজাটা বেশ ভালোভাবে তালাবদ্ধ করা হয়েছে। পা দুটো ছোড়ার ফলে শরীরটা দুলতে দুলতে ঘুরপাক খাচ্ছে, ফলে কখনো দরজার দিকে কখনো জানলার দিকে আমার মুখটা ঘুরে যাচ্ছে। গলায় এঁটে বসে যাওয়া ফাঁসটাকে ঢিলে করার জন্য কাঁপা হাতে বৃথাই অনেক চেষ্টা করলাম, কোনো ফল হলো না। ক্রমেই দেহটা স্থির হয়ে গেল, মনে হলো এবার আমার মৃত্যু হলো, এই তো মৃত্যু।
বন্ধুরা চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, এবিসি রেডিও এফএম 89.2 এর সাথে আছে আমি শারমিন। আর এতক্ষণ শুনছিলাম প্রথম ঘন্টার গল্প। আর এয়ারটেল বন্ধ কানেকশন অন করলেই পাচ্ছেন 1 টাকার কথা 1 টাকা ক্যাশব্যাক এয়ারটেল, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য। সাথে থাকছে ফ্রি টুইটার ও উইকিপিডিয়া। আর বোনাস পেতে এখন রিচার্জ করুন 19 টাকা, আর অফার জানতে ভিজিট করুন facebook.com/airtelbaje। আর আমার সঙ্গে অনেক বন্ধু যোগ দিয়েছেন, অনেকেই আছেন এতক্ষণ ধরে গল্প শুনছিলেন, তারা লিখে পাঠিয়েছেন 2221 এই নাম্বারে। এই ঠিক এই মুহূর্তে আমার সাথে আছে দেলবার হোসেন সাই, চিটাগং থেকে লিখেছেন, সালাম আপু কেমন আছেন, কুয়াশা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, প্লিজ তাড়াতাড়ি শুরু করে দিন। আর হ্যাঁ, আপনার ভয়েস খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ আপনাকে, তাড়াতাড়ি শুরু করে দিন, মানে এতক্ষণ তো কুয়াশাই হচ্ছিল। আপনি বোধহয় আমাদের মেইন স্টোরির কথা বলছেন, সেটা শুরু হবে ঠিক রাত 12টার খবরের পর। রাফি লিখেছে গাজীপুর থেকে, হ্যালো শামিন আপু, আমি আর আমার আপু মিলে তোমাকে শুনছি, এটা আমাদের খুব ফেভারিট একটা শো, থ্যাংক ইউ আপু আমাদেরকে এরকম একটা এক্সেলেন্ট শো উপহার দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ তোমাদেরকেও। আমি তোমার বেস্ট ফ্রেন্ড থুই চিং মার্মা কাপ্তাই থেকে, অনেকদিন পর তোমাকে শুনছি, অনেক ভালো লাগছে, তাই দেখছি অনেকদিন পর আপনার SMS পেয়েছি আজকে। রোকন লিখেছে চিটাগং থেকে, চিটাগং আনোয়ারা থেকে, আই শাবিন আপু ফার্স্ট স্টোরিটা খুবই নাইস হয়েছে, আপু সেকেন্ড স্টোরিটা কেমন হবে সেটা এখন তো বলে দেবো না, সেটা শুরু হলেই 12টার পর বুঝতে পারবে আজকে স্টোরি কেমন। অন্তু দেবনাথ রাঙামাটি থেকে, আপু বাতি অফ জানালা খোলা, জানালা খোলা, আমি একা পারলে ভয় দেখাও, আমি তো আর ভয় দেখাই না, আমি গল্প শোনাই, সেটা শুনে ভয় ভয় লাগতে পারে নাও লাগতে পারে। EDF লিখেছে হাই আপু থ্যাংকস ফর আ নাইস স্টোরি। আরিফ লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আপু কেমন আছো, আমার মনটা খারাপ, আমার ফ্রেন্ডের মতো ভাইকে এই মাত্র এয়ারপোর্টে দিয়ে আসলাম, খুব মিস করছি ভাইয়াকে। আর নিলয় চৌধুরী চিরগং থেকে লিখেছে, আপু তোমার ছবি দেখলাম FB তে, ভেরি নাইস, স্পিচলেস হয়ে গেছি, আমিও স্পিচলেস হয়ে গেলাম SMS টা পড়ে। আর বিল্লা লিখেছে শামিন আপু হাউ আর ইউ, আই লাভ ইউ, আই লাভ কুয়াশা টিম। আর রিয়াদ লিখেছে কেমন আছো শারমিন আপু, কুয়াশা শুনছি খুবই ভালো লাগছে। ইমন লিখেছে হাই শারমিন আপু, কুয়াশা শুনতে এত ভালো লাগে কেন, আপু প্রথম ঘন্টার গল্পের নামটা একবার বলো, মৃত্যুপুরী। আর যারা লিখেছে মিরপুর থেকে, মিরপুর কাজী পাড়া থেকে, হে আপু কেমন আছো, 2 বছর ধরে কুয়াশা শুনি বাট আজকে ফার্স্ট SMS করলাম। রিজভি লিখেছে আমার SMS কোনোদিন পড়েন না আপনি, কুয়াশা ইজ ভেরি নাইস চিটাগং থেকে। আমি রিজভির অনেক এসএমএস বোধহয় পড়েছি কি জানি এখন মনে করতে পারছি না। মুনতাহা লিখেছে, আপু আজকে কি গত মানডের গল্পের বাকি অংশ? হ্যাঁ, আজকে আমরা শেষ অংশ শুনব। আর আপু আমি আকিব ফ্রম শৈকুপা, আজকে কুয়াশা প্রথম লাইভ শুনছি, প্লিজ ওয়েলকাম বলো। আর ওয়েলকাম ফার্নান্ডো লিখেছে, হাই আপি, ফার্স্ট স্টোরিটা জাস্ট অসম, আপি ভূতের বাড়ি এপিসোডটা প্লিজ রিপিট করো, থ্যাংকস খালিদ সেতু অ্যান্ড ইউ। আর রিপিট করার আসলে প্রয়োজন হয় না, আমার তো আমাদের তো যে আর্কাইভ আছে আমাদের ওয়েবসাইটে গিয়ে সে আর্কাইভে ঢুকলে কিন্তু সবগুলো এপিসোড তুমি পেয়ে যাবে, সুতরাং তুমি চাইলে একটা এপিসোড সারাদিনই শুনতে পারো যতবার ইচ্ছে। রংপুর বয় সালাম জানিয়েছেন, আপনাকেও সালাম। রাজু লিখেছে, আপু আসল ঘটনাটা কখন শুরু হবে? রাত 12টার খবরের পর। রাহাত লিখেছে, আপু এটা আমার ফার্স্ট এসএমএস, আশা করি তুমি আমার এসএমএসটা পড়বে, আই লাইক কুয়াশা। তো ঠিক আছে, এই পর্যন্ত এসএমএস থাক, আবার পরে গল্পের মূল কাহিনীর শেষে আবার পড়া যাবে। তো চলে যাচ্ছি রাত 12টার খবর শুনতে, আবারও ফিরে আসবো কুয়াশার মূল কাহিনী নিয়ে। আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছি আমি আরজে শর্মিন। যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল, আর সাথে আছে আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরু হয়ে যাবে এক্ষুনি কুয়াশার মূল কাহিনী, অর্থাৎ গত সপ্তাহ থেকে কিন্তু এই কাহিনী শুরু হয়েছে, প্রথম পার্ট গেছে গত সপ্তাহে, আজকে আমরা শুনবো দ্বিতীয় পর্ব। এবং গত পর্বে আমরা দেখেছিলাম যে চার বন্ধু, যাদের মধ্যে তিনজনের এবং বাইরের একজন লোকসহ চারজনের খুবই দুঃখজনক মৃত্যু ঘটেছিল। স্বপ্নীল, লিপি, শুভ, মাশফিক খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল তারা। তার মধ্যে লিপিকে শুরুর থেকে দেখেছি আমরা, তার একটা স্লিপিং ডিসঅর্ডারের মতন আছে, সে রাতে ভয় স্বপ্ন দেখে। এবং ডক্টর হারুন নামে একজন অদ্ভুত লোক, সবাই মিলে তারা একটা একদিন একটা নাইট আউটের মতন ব্যবস্থা করে মাশফিকের বাড়িতে, যেখানে একটা পর্যায়ে লিপি যখন ঘুমিয়ে অচেতন থাকে, সেখানে লিপির আত্মাকে প্ল্যানচেট করে আনা হয়, যার তারপরে যখন লিপির জ্ঞান ফিরে আসে, অর্থাৎ সে যখন সজাগ হয়ে যায়, তখন সে দেখতে পায় যে তার তিন বন্ধু সহ সেই ডক্টর হারুন সবাই মরে পড়ে আছে। তারপরে কি হয়েছিল সেটা আমরা জানি না, তারপরে কি হবে সেটা আমরা এখনো জানি না, কিন্তু জানবো আজকে কুয়াশার প্রথম পর্বে। তারপর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন, আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে নাম সব পাঠিয়ে দেবেন। আর যাবার আগে জানিয়ে দিচ্ছি, এয়ারটেলের বন্ধ কানেকশন অন করলে পাচ্ছেন 1 টাকার কথা 1 টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য, সাথে থাকছে ফ্রি টুইটার ও উইকিপিডিয়া। আর বোনাস পেতে এখন রিচার্জ করুন 19 টাকা, আর অফার জানতে ভিজিট করুন facebook.com/airtelbus। এখন শুনবেন কাহিনীর প্রথম পর্ব। লিপি এখন যেখানে বসে আছে সেখানে আর যাই হোক তার বসে থাকার কথা না, তবুও বসে থাকতে হচ্ছে, কারণ মানুষের জীবনে কখন কি হয় এটা আগে থেকে কেউ বলা তো দূরের ব্যাপার, অনুমানও করতে পারে না। লিপির জীবনে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, চোখের সামনে দেখেছে আড্ডা দিতে গিয়ে কিভাবে তার তিন বন্ধু মৃত্যুকূপে ঝাঁপ দিয়েছে। জীবনে এমন কিছু ঘটনা থাকে যা এমনভাবে দাগ কেটে যায় যে দাগ মুছে ফেলা সম্ভব হয় না। সেই তিন বন্ধুর মৃত্যু অনেকটা সেই রকমই ছিল, কিন্তু সেই ঘটনা ঘটেছে প্রায় অনেক দিন হয়ে গেল। ঘটনার পর যেভাবে মানসিকভাবে সে ভেঙে গিয়েছিল সেটাও কাটিয়ে ফেলেছিল। তবুও কিছু জিনিস মানুষের জীবনে থাকে যা অনেকটা ছায়ার মতো পিছু নিয়ে থাকে। লিপির জীবনে এমন কিছু জিনিস আছে যা ছায়া কেন তার চাইতেও কাছের জিনিসের মতো লেগে আছে লিপির সাথে। তবে একটা ব্যাপারে লিপি অবশ্য খুব লাকি, ভাগ্য ভালো যে খুব ভালো একটা হাজবেন্ড সে পেয়েছে। আসলেই তাই, ঠিক যেমন দরকার ছিল ঠিক তেমনই একজন মানুষ হচ্ছে আসাদ। বরং বলা যায় মানুষ যেমন হাজবেন্ড কল্পনা করে
আসাদ তার চাইতেও বেশি ভালো মানুষ হিসেবে। ভালো একজন মানুষ, ভালো একজন বন্ধু, সবথেকে বড় কথা ভালো একজন জীবন সঙ্গী। এখন বরং লিপির কথা বলা যাক। লিপির এমন কোনো আহামরির সমস্যা নেই যা মানুষকে বলে বেড়াতে হবে, কিন্তু অ্যাক্সিডেন্টালি মানুষের জীবনে ছোট ছোট কিছু ঘটনা কিংবা ঘটনার যোগসূত্র এমনভাবে কিছু সমস্যা তৈরি করে যা নিয়ে ইচ্ছে না করলেও ভুগতে হয়। লিপির সমস্যা ঠিক এমনই। এই কারণেই আজ একটি মানসিক হাসপাতালের বিশেষজ্ঞর সাথে সে কথা বলতে এসেছে। এর আগে অনেকের কাছে সে দেখিয়েছে, কখনোই কোনো সলিউশন হয়নি। তাই লিপি হাল ছেড়েই দিয়েছিল, কিন্তু হাল ছাড়িনি আসান। বউয়ের সমস্যা সে দূর করবেই, আর তাই তো অফিস ফেলে বউকে নিয়ে চলে এসেছে এই সাইকোলজিস্টের চেম্বারে। যদিও এখনো সিরিয়ালে তিনজন রোগী আছে, তাই বসে থাকতেই হচ্ছে। লিপির ঠিক পাশেই বসে আছে আসান। হালকা মলিন চোখে লিপির দিকে তাকিয়ে আসান বলল,
বোরিং ফিল করছো?
হসপিটালে বোরিং লাগবে এটাই কি স্বাভাবিক না?
তা অবশ্য ঠিক। কিছু খাবে তুমি?
তোমার সিগারেট খেতে ইচ্ছা করছে বুঝতে পারছি, ইচ্ছা হলে খেয়ে আসো।
তুমি মাঝে মাঝে একটু বেশি বুঝছো আমাকে। আমি তোমার কথা জিজ্ঞেস করছি, খাবে কিছু?
একেবারে ডক্টরের সাথে কথা বলে তারপরে খাই।
তাহলে তো ভালোই হলো। আচ্ছা চলো আজ ডিনার বাইরে করি।
তা করা যায়, কিন্তু আমি আসার আগে রান্না করে এসেছি, সেটা কি করব?
আচ্ছা আগে হসপিটালের পার্টটা শেষ করি, তারপর আমরা ডিসিশন নিব। ওকে,
এখনো দেরি আছে। যেভাবে উনি ঘন্টা লাগিয়ে সময় নিচ্ছে তাতে মনে হয় না যে এত তাড়াতাড়ি হবে। কাহিনী কি, এই ডক্টরের এত সময় কেন লাগছে বলতো?
সেটা তিনিই ভালো জানেন। অবশ্য রোগীদের সমস্যা ধরতে একটু কথা বলতেই হবে, হয়তো তাই লেট হচ্ছে।
আর কয়জন বাকি আছে? নাকি আমিও তোমার সাথে নিজে থেকে একটা চক্কর মেরে আসবো?
তিনজন আছে, মনে হয় না মিশে যেতে হবে।
কি আর করা, এখানেই বসি তাহলে।
কিছুক্ষণ পরেই ডাক আসলো লিপির। লিপি আজ যে ডাক্তারের কাছে এসেছে তার নাম ডাক্তার শুভাশিস রায়, বাংলাদেশের সেরা সাইকিয়াট্রিস্টদের মধ্যে একজন। তবে ওনার মধ্যে এক অদ্ভুত রকমের সারল্য আছে, আর এই সারল্যের কারণেই হোক কিংবা অন্য কারণেই হোক, উনি রোগীকে খুব আপন করে নিতে পারে। প্রকৃত রোগীর সাথে তিনি এমন ভাবে কথা বলেন দেখে মনে হয় তিনি তার বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন। এখানেও হয়তো সাইকোলজির কোনো ব্যাপার স্যাপার আছে, কে জানে। ডাক্তার, উকিল আর পুলিশ, এই তিন ক্যারেক্টার বোঝা আসলেই খুব কঠিন। তবে শুভাশিস রায়কে কেন জানি খুব ইন্টারেস্টিং মনে হলো, কারণ লিপি চেম্বারে ঢুকে এই প্রথম কোনো ডাক্তারকে দেখল তার সামনে রাখা কম্পিউটারে গেমস খেলছে। চশমা পরা 40-45 বছরের একজন ডাক্তার বসে বসে গেম খেলতে খেলতে রোগী দেখবে সেটা অন্তত লিপি আশা করেনি। লিপির দিকে না তাকিয়ে শুভাশিস রায় বলল,
চা কফি কিছু খাবে?
না স্যার।
কেন, এগুলো কিছু খাও না নাকি? নাকি তাতে ঘুম হবে না সে ভয় খাও না? আমার বাবা ঘুমের সাথে এদের কোনো দুশ্মনী নেই, যখন যেখানে পারি সেখানেই ঘুম। কি তোমার ঘুম ঠিক মতো হয় তো?
আসলে স্যার ঘুম ঠিকই হয়, কিন্তু।
কিন্তু কি, গেমস খেলতে পছন্দ করো তাই না?
না না, আমি গেমসে কথা বলছি না।
তাহলে আর কি সমস্যা? আমার কাছে যারা আসে তারা সবাই ঘুমাতে পারে না, আর আমি ঘুমের কারণে রোগী দেখতে পারি না, বাস হয়ে যায় কারবার। আমার ঘুমের কিছুটা তাদের দিয়ে দি।
আপনি খুব মজার মানুষ স্যার, আপনার সেন্স অফ হিউমার দেখে ভালো লাগছে। কিন্তু আসলে স্যার আমার সমস্যাটা অন্যদিকে, একটু অন্যরকম।
ধুর, তুমি তো আমাকে এখন গেমস খেলতেই দেবে না দেখছি। আচ্ছা ঠিক আছে বলো, শুনি কি সমস্যা তোমার।
আমার ধারণা আমি আমি অশরীরীদের দেখতে পাই।
এটাই কি তোমার অন্যরকম সমস্যা? এটা নতুন কে? আচ্ছা দাঁড়াও, ঠিক কি কি দেখো বলতো।
মানে স্যার, ধরুন কেউ এই দুনিয়াতে নেই, অনেক বছর আগে মারা গেছেন, কিন্তু আমি তাদের সাথে কথা বলতে পারি।
ইন্টারেস্টিং, তো আমার সাথেও কথা বলিয়ে দিও। আমার খুব ইচ্ছে ছিল মৃত মানুষদের সাথে আড্ডা দেব, কেন জানি হয়ে ওঠেনি।
স্যার আমি মজা নিচ্ছি না, আমি আসলেই সত্যি কথা বলছি।
আমিও মজা নিচ্ছি না। যাই হোক, তোমার বাসায় কে কে থাকে বলতো?
এই মুহূর্তে আমি আর আমার হাজবেন্ড ছাড়া আর কেউ নেই। জিগাতলা একটা ফ্ল্যাটে আমরা দুজন থাকি।
ও আচ্ছা, তাহলে তো সমাধান আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। এটা এমন কি তোমার আসলে না ঘুমাতে ঘুমাতে অবস্থা হয়েছে?
স্যার আমার তো ঘুমের সমস্যা না, আমি তো ঠিক মতোই ঘুমাই।
তাহলে একাকিত্ব, তোমার সমস্যা একাকিত্ব। বন্ধুদের সাথে আড্ডা দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে।
স্যার আমি এমন একজন মেয়ে যে স্কুল লাইফ থেকে বিয়ের আগ পর্যন্ত আড্ডা দিয়ে কাটিয়েছি। চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আড্ডাটা একটু কম দেয়া হয়।
আসলে টেনশন নিলেই টেনশন, অ্যাক্সিডেন্টের কথা বাদ দাও। তুমি এক সপ্তাহ নিয়মিত আড্ডা দেবে এবং ঠিক মতো ঘুমাবে। আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, তারপরও যদি দেখো তুমি মৃত মানুষ দেখতে পাচ্ছ তাহলে আমাকে জানাবে, ঠিক আছে?
এটা কোনো সলিউশন না, এটা কিছুই হবে না। আমি আগেও এই চেষ্টা করেছি, কিচ্ছু হয়নি।
সলিউশন নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি সুভাষিসের কাছে এসেছ, সে এটা নিয়ে ভাববে। তোমার কাজ হচ্ছে এখন এক সপ্তাহ নিজের মতো করে আড্ডা দেয়া, গান শোনা এবং ঠিক মতো ঘুমানো। শুধু এগুলো ঠিক রাখো, সব ঠিক হয়ে যাবে।
ঠিক আছে স্যার,
এক সপ্তাহ পর দেখা হচ্ছে, এখন বিদায়।
কিছু ডাক্তার থাকে যারা কোনো কাজ না করেই ভিজিট নেয় এবং প্রেসক্রিপশন লিখে টাকা নষ্ট করতে ওস্তাদ থাকে। নাম করা এই মনোবিদকে লিপির কাছে সেরকম একজনই মনে হলো। শুধু শুধুই কেন যে মাঝে মাঝে এইসব ডাক্তারকে দেখায়, দরকার কি ছিল? লিপি জানে তার সমস্যার কোনো সমাধান নেই। লিপি এটাও জানে সমস্যার পেছনের গল্পগুলো কোনো ডাক্তারকে সে কখনোই খুলে বলতে পারবে না। তারপরেও মনকে সান্ত্বনা দেবার জন্য কেন যে বারবার ডাক্তারদের পরামর্শ নিতে আসে সে। ডাক্তারের চেম্বার থেকে অনেকটা মেজাজ খারাপ করেই বের হলো লিপি। বাইরে আসান অপেক্ষা করছে, ছেলেটা সবকিছুতেই পাশে থাকে, কিন্তু কেন জানি ডাক্তারের চেম্বারে ঢোকে না। হয়তো সেও চাই কিছু প্রাইভেসি থাকুক। না হয় লিপির অবশ্যই এ নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই, যতটুকু প্রাইভেসি দরকার সেটা সে নিজেই মেনটেন করতে পারে। লিপি বাইরে বের হওয়ার সাথে সাথেই আসান তড়ি ঘড়ি করে লিপির সামনে এসে বলল, ডাক্তার কি বলেছে? ভাবটা এমন যেন কোনো এমার্জেন্সি পেশেন্ট ছিল লিপি। আসানের এই তাড়াহুড়ো দেখে একটু মুচকি হাসি দিল লিপি।
আচ্ছা তুমি প্রতিবার এমন তড়ি ঘড়ি করে আসো কেন? আমি তো ইমার্জেন্সি পেশেন্ট না যে রক্তে ভেজে যাচ্ছি, ডাক্তার বললেই রক্ত দেওয়ার লোক খুঁজতে হবে।
আরে না, ব্যাপারটা তা না, আসলে আমি তো ভেতরে থাকি না, তাই ডাক্তার কি বলে সেটা জানতে ইচ্ছে করে।
জানতে ইচ্ছে করলে ভেতরে গেলেই তো পারো।
জানতে ইচ্ছে করে এটা সত্যি, তবে কেন যেন আমার এই মনোবিদদের সাথে কথা বলতে ভয় লাগে। তাদের জিলাপির প্যাচের মতন কথাবার্তা শুনতে আমার কখনোই ভালো লাগে না।
নতুন কিছুই বলেনি, সব ডাক্তার যা বলে তাই বললো। আন্দাজের উপর বলল ঘুম হয় না এটা সমস্যা, পরে বলল তুমি একা একা বাসায় থাকো এটা সমস্যা। যে ডাক্তার সমস্যায় ধরতে পারে না সে সমাধান কোন জায়গা থেকে করবে?
তাও ঠিক, তবে আমি কিন্তু এই ডাক্তার সম্পর্কে ভালো কিছু শুনেছিলাম, তাই ভাবলাম তোমাকে এখানে নিয়ে আসি।
কি শুনেছিলে আমিও একটু শুনি।
আমার এক বন্ধু বলল উনি নাকি ওনার রোগীদের সাথে আঠার মতন লেগে থাকে, রোগীকে সুস্থ করতে না পারলে তার পিছন পিছন ঘুরেন, এই সব আর কি।
রোগীর পিছনে পিছনে ঘুরলে কি রোগ ভালো হয়ে যায়?
তা তো জানি না, তবে এই ডাক্তার যে এমন হবে তা কে জানতো, তাহলে কি আর আসতাম।
যাই হোক,
হসপিটালে বসে এসব কথা বলতে ভালো লাগছে না, চলো নামি।
চলো।
হাসপাতাল থেকে নেমে বাসায় যেতে মোটেও ইচ্ছা করছে না আসলে। লিপির সাথে মাত্র এক মাসের পরিচয় দিয়ে এই কম সময়ের কারণেই হোক কিংবা লিপি একটু অন্যরকম সে কারণেই হোক, জানে না লিপির ভালো লাগা কিংবা মন্দ লাগার বিষয়টা। অবশেষে প্রতিবারই চিন্তা করেছে এটা ওটা নিজ থেকে জেনে নেবে, কিন্তু যে কয়বারই সে জানতে চেয়েছে সে কবারই বিপদে পড়তে হয়েছে তাকে, কারণ লিপি মুখ ফুটে কিছুই বলে না। অবশ্য এখন আর সেভাবে কিছু জিজ্ঞেসও করে না আসা, কিন্তু জিজ্ঞেস করুক আর না করুক লিপিকে যা এখন অনেক বেশি ভালোবাসে সেটা লিপি নিজেও টের পায়। হাসপাতাল থেকে নেমে মোটেও কোথাও যেতে ইচ্ছে করছিল না লিপি, তবে রিক্সা দিয়ে ঘুরলে হয়তো একটু ভালো লাগত। তবে এই কথা আসানকে বলার আগে আসান নিজে থেকেই বলত,
রিক্সা দিয়ে ঘুরলে কেমন হয় বলতো?
চলো ঘুরি, মন্দ হয় না। সোডিয়াম লাইটের নিচ দিয়ে রিক্সা যাবে আর আমরা আইসক্রিম খাবো।
ওয়াও, এটা তো আমারই প্ল্যান ছিল।
চলো টিএসসি ওইদিকে যাই, তারপর কিছুক্ষণ বসে বাসায় যাব।
তুমি এখানে দাঁড়াও, আমি রিক্সা ডাকছি।
রিক্সা কিছুক্ষণ ঘুরে একসাথে আইসক্রিম খেলো আসাদ এবং লিপি। অনেক দিন পর বেশ কিছুক্ষণ হাসলো তারা, নিজেদের মধ্যে এটুকু আনন্দ কেন জানি হারিয়ে গেছে, হাসাহাসি এখন তেমন যেন ফুরিয়ে গেছে। মন প্রাণ খুলে আনন্দ করা তো দূরের কথা, হাসি দেওয়াটাই যেন ভুলে গেছে লিপি। তবে আসাদের কথা মতো ডিনার বাইরে করা হলো না, লিপির কারণেই বাসায় চলে আসতে হলো। লিপির কথায় অবশ্য যুক্তি আছে, এত কষ্ট করে সে রান্না করবে আর সে রান্না নষ্ট হবে সেটা তো কখনোই লিপি হতে দেবে না। এদিকে লিপি যে ছোট একটু অদ্ভুত সমস্যা আছে সেটা নিয়ে কথা বলতে ইচ্ছে হলেও কেন জানি বিষয়টা নিয়ে তেমন কথা বলে না আসান, কিন্তু আজ খাবার টেবিলে কেন জানি বলেই ফেলল।
আচ্ছা লিপি, তুমি ঠিক কি দেখো আমাকে একটু খুলে বলবা?
কি দেখি সেটা তো তুমি জানোই, নতুন করে কি বলবো?
না, তুমি যাদের দেখো তাদের তুমি কি বলো, কিংবা তারা তোমার কাছে কি বাঁচায়, অথবা এটা কোনো হ্যালোসিনেশন কিনা?
বাহ, খাবার টেবিলে বসে ভালোই তো ডাক্তারি করছো।
না, আমার খুব জানতে ইচ্ছে করছে, আমি তো আর লেখক না, লেখক হলে তোমার ঘটনা নিয়ে অবশ্যই একটা গল্প লিখে ফেলতাম।
কপাল ভালো, তুমি লেখক না, কবি লেখকদের দেখলে কেমন জানি আমার গা জ্বলে। আরে বাবা, তোরা লিখবি তো লেখ, এরকম পাঞ্জাবি পরে বড় বড় চুল রেখে ভাত ধরে ঘুরিস কেন?
আমার কথা শুনে তুমি কবিতার উপর রাগ করছো কেন?
তোমার কথা শুনে রাগ করছি না, ছোটবেলা থেকেই কবিদের আমার অসহ্য মনে হয়, লেখককে চিনবে মানুষ তার লেখার মাধ্যমে, কেন যে এরকম ভুতাই ভাব নেয় তারা।
তুমি কিন্তু প্রসঙ্গ পাল্টে ফেলছো, প্লিজ বলো না তুমি যাদেরকে দেখো তাদের সাথে তোমার ঠিক কি কথা হয়, এটার সাথে কি তোমার যে বন্ধুরা মারা গিয়েছিল তাদের কোনো সম্পর্ক আছে, তুমি কি তাদের দেখতে পাও?
আজ এরা কথা বলা বন্ধ করে প্লিজ তুমি খাওয়া শুরু করো, বাইরে ঝড় শুরু হবে, আকাশে একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে পাচ্ছ তুমি?
তুমি বলতে না চাইলে সেটা অবশ্য অন্য কথা। আচ্ছা থাক, আমি বরং খেয়ে একটা ঘুম দেই, কাল সকালে তো আবার অফিস।
সেটাই করো, আর যারে বললে সমস্যার সমাধান হবে আমি তাকেই সমস্যার কথা বলি, তো আমার কাছে এগুলো জানতে চাইবে না প্লিজ।
আচ্ছা বাবা বাদ দাও, আর জানতে চাইবো না, খুশি? তুমি এভাবে তাকাচ্ছ কেন?
কোনোভাবেই তাকাচ্ছি না, তুমি খাও, বৃষ্টি শুরু হলে কারেন্ট চলে যাবে, তখন শান্তিমতো খেতেও পারবে না।
ঠিক আছে খাচ্ছি, তুমি যেটা বলবে সেটাই তো হবে, এই যে খাচ্ছি।
কিছুক্ষণ পরে আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নামবে, ঠিক কিছুক্ষণ বললে ঠিক হচ্ছে না, বেশ কিছুক্ষণ পরে, রাত তখন একটা কি দেড়টা বাজে, আকাশে একটু পরপর বেশ জোরে জোরে বাজ পড়ছে। আর ঢাকা শহরের যে পুরনো কাহিনী সেটা তো আছে, বৃষ্টি নামার কিছুক্ষণের মধ্যেই ইলেকট্রিসিটি চলে গেল, পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার, আসান মরার মতো ঘুমাচ্ছে, মেঘ বৃষ্টি ঝড় এই সব কিছুই আসানের ঘুমের কাছে অনেক আগে থেকেই পড়া দিত, কিন্তু লিপিয়ে ঘুম হচ্ছে না। লিপির ঘুমের সমস্যা যে একেবারে নেই সেটা বললে ভুল হবে, তবে ডাক্তারদের কখনোই লিপি এটা বলে না, কারণ লিপি চায় মূল সমস্যাটা বোঝাতে, কিন্তু কোনো ডাক্তারই কেন জানি লিপির মূল সমস্যার চাইতে ঘুম এবং নির্ঘুম কথাগুলো নিয়ে বেশি লাফালাফি করে। আসানকে এখন ডাক দেয়া বোকামি ছাড়া আর কিছুই না। কিন্তু অন্ধকারে লিপির কখনোই ভালো লাগে না, তাই একা একা এসে বিছানা ছেড়ে উঠল। বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, মোমবাতি না জ্বালালেই নয়, কারণ অন্ধকারে লিপের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। মোমবাতি টেবিলের উপরেই রাখা আছে, কিন্তু ম্যাচ আছে সে কিচেনেই যেতে হবে। লিপি অন্ধকারের মধ্যেই কিচেনের সামনে গেল। অবশ্য একটু পরপর আকাশে বিদ্যুৎ চমকে ওঠাতে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে, এবং ঠিক তখনই
এখন তো কারেন্ট চলে এসেছে, আমি তোমার কান্নার শব্দ শুনে দৌড়ে আসলাম, কপাল ভালো, আমার ঘুম ভেঙেছিল। আসো ওঠো, চলো তোমাকে বিছানায় নিয়ে যাই।
সে আমাকে মুক্তি দেবে না, আমি যেখানেই যাব সেখানেই সে আসবে। ও
সেই শের কথা আপাতত বাদ দাও, তুমি আসো, রেস্ট নাও।
আমি আসলে আর পাচ্ছি না আসান, আমি আমার জীবন নিয়ে ক্লান্ত।
আর কোনো কথা না লিপি, তুমি এখন ঘুমাও, লম্বা ঘুম দাও।
আপনি আছেন এয়ারটেল প্রেজেন্ট কুয়াশায়, সাথে আছি আমি শারমিন, এবং আজকে শুনছেন কুয়াশায় ভয়ঙ্কর রাতের দ্বিতীয় পর্ব। এবং দ্বিতীয় পর্বে আমরা দেখলাম যে লিপির বিয়ে হয়ে গেছে, সেই ভয়ঙ্কর ঘটনার বেশ কিছুদিন পরে আসান নামে একটি ছেলের সঙ্গে, এবং তারা খুবই ভালো, খুবই হ্যাপি একটি কাপড়। শুধুমাত্র একটাই সমস্যা তাদের, সেটা হচ্ছে লিপির সেই পুরনো সমস্যা। লিপি কাকে দেখে
কাকে দেখে রাতের বেলা দিদি ভয় পায়, কখনো স্বপ্নে কিংবা অন্য কোনো সময়। তার এই সমস্যা নিয়ে তার হাজবেন্ড যথেষ্ট চিন্তিত, যে কারণে ডক্টর সুভাষিস রায় নামে একজন সাইকিয়াট্রিস্টের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি শুনেছি সাইকিয়াট্রিস্টটি একেবারে অন্যরকম একজন মানুষ, যে কিনা লিপিকে কিছু টিপসও দিয়েছে। এবং একটা সময় আমরা দেখতে পেলাম লিপি যখন বাড়ি ফিরে আসে, বাড়ি ফিরে আসার পর ডাক্তার দেখে সেদিন রাতে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, এবং সেই ঝড় বৃষ্টির রাতে তার স্বামী যখন ঘুমিয়ে থাকে সে সময় সে ইলেকট্রিসিটি চলে যাওয়াতে মোমবাতি জ্বালাবার জন্য ম্যাচ আনতে যায় কিচেন, এবং সেখানে কাকে দেখে লিপি, এক ভয়ঙ্কর কণ্ঠস্বর একজন লোক কথা বলছে এবং বলছে তার স্বামীকে পুড়িয়ে মারতে, মুখে তার মুখে শরীরে গরম পানি ঢেলে দিতে। এক সময় লিপির চিৎকার এবং ভয়ে যখন লোকটি গরম মোম লিপির গায়ে ফেলতে থাকে, লিপির স্বামী উঠে আসে এবং তাকে আবারও জোর করে রুমে নিয়ে যায়। কে লোকটি, আসলে কি কেউ ছিল নাকি লিপি হ্যালুসিনেশন হচ্ছিল, সে যাই হোক যেটাই হোক আমরা সেটা জানবো পরের পর্বে। সুতরাং সঙ্গেই থাকবেন আর লিখে পাঠাবেন যে কোনো মোবাইল থেকে 2221 এর নাম্বারে। আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা। লিপি বেশ লম্বা ঘুমিয়ে দিল, ঘুম যখন ভাঙল তখন সকাল 11টা। আসেন টেবিলে নাস্তা রেখেই অফিসে চলে গেছে, নিশ্চয়ই রাতে লিপির এই কাণ্ড কারখানা দেখে সে কষ্ট পেয়েছে। বেচার আসেন শুধু কষ্টই পেয়ে গেল, কারণ রাগ কিংবা অভিমান করবার ক্ষমতাই ছিল তার নেই। এমন অবস্থায় কি করা উচিত লিপি আসলেই জানে না, সেই ইন্টারমিডিয়েট থেকেই সে যন্ত্রণায় ভুগছে, সে এক অদ্ভুত যন্ত্রণা। তবে এই মূল যন্ত্রণার পেছনে যে গল্প রয়েছে সেটা যথাসময়ে বলা যাবে, এখন বরং আবার লিপির কাছে ফিরে যাওয়া যাক। লিপি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গল্পের বই নিয়ে বসলো। এই মুহূর্তে গল্পের বই পড়া আর মুভি দেখা ছাড়া তেমন কোনো কাজই নেই লিপির। মুন্সিগঞ্জে যখন ছিল একসময় খুব আড্ডা দিত, কিন্তু মাসিক শুভ স্বপ্নীদের হারানোর পর এখন আর আড্ডা দেওয়ার কথা ভাবতেও চাইল লিপি। গল্পের বই নিয়ে এই ভর দুপুরে লিপি যখন একদমই কল্পনায় ডুবে গেছে, ঠিক তখনই কোনো কিছুর একটা শব্দ হলো। লিপি পিছনে থেকে দাঁড়িয়ে আবার আকাশ থেকে পড়ল, সামনে দাঁড়িয়ে আছে আপনি, আমার এসেছেন, আমি আপনার থেকে মুক্তি চাই।
আমাকে চাইলে বেঁচে তুমি মুক্তি চাইলে হবে লিপি?
দেখুন আমি জানি আপনি মৃত, আপনি হয়তো শুধুই আমার কল্পনা।
কল্পনা? তাহলে কল্পনা নিয়ে কেন মৃত মাথা ব্যথা তোমার?
আমি আপনার লাশ নিজে দেখেছি।
আমার লাশ দেখেছ? আশেপাশে আমার স্ত্রীকে দেখতে পাওনি? দেখতে পাওনি আমার পরিবার কতটা অসহায় হয়ে দাঁড়িয়েছিল?
আমার কোনো দোষ নেই, ছিল না। আপনি আমাকে বছরের পর বছর কষ্ট দিয়ে যাচ্ছেন, আপনি চলে যান প্লিজ, আপনি চলে যান প্লিজ।
আচ্ছা তোমার হাজবেন্ডের চোখ দুটো গেলে দিলে কেমন হয় বলো তো? না আমি না, তোমাকে দিয়ে গলিয়ে ফেলবো, কেমন হয় বলো তো?
আমি মানসিকভাবে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি, আমি আর আপনার ব্যাপারটা নিতে পারছি না, আপনি চলে যান।
আমার তো যাওয়ার জায়গা নেই, মৃত মানুষরা জীবিতদের আশেপাশেই করে, জানো না তো লিপি? কি জানো লিপি, তুমি এখনো চাকরি রয়ে গেছো,
আপনি যান, আপনি
চলে যান, আমি ঘর থেকে বের হয়ে যাব। আমি জানি আপনি শুধু আমাকে একা পেলেই আসেন।
গতকাল কি তুমি একা ছিলে? তোমার হাজবেন্ডও তো ছিল, আমি কি আসিনি? মনে করে দেখো, আমি বহুবার এসেছি, বহুবার আসবো।
কেন, অন্য কারো আসার কথা ছিল নাকি? তুমি এত ঘেমে আছো কেন? কোনো সমস্যা লিপি?
না, এমনি বের হচ্ছিলাম, ভালো লাগছিল না। তোমাকে এমনিতে অনেক প্যারা দিই না, নতুন করে কিছু বলে আর বিরক্ত করার ইচ্ছে নেই। তুমি বলো, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে আসলে কেন?
তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছি অফিসে মন সায় দিচ্ছিল না, তাই ভাবলাম আজ তাড়াতাড়ি চলে আসি। তুমি ঠিক আছো তো?
আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা আহসান, আমাদের এখানে একটা বাচ্চা কাজের ছেলে মেয়ে রেখে দিলে কেমন হয়? ধরো আমরাই লেখাপড়া করালাম, আবার আমাদের টুকটাক কাজও করে দিল।
খারাপ হয় না, তুমি খোঁজ নাও আশেপাশের বাড়িগুলোতে, দেখো আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তোমাকে অস্বাভাবিক লাগছে, কোনো সমস্যা হয়েছে কি?
না না, কোনো সমস্যাই হয়নি। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি।
লিপির যে সমস্যাটা, আসলে সেটা একদম নিয়মিত না। যখন দেখা যায় সমস্যা হচ্ছে, তখন এক নাগারে বেশ কয়েকদিন হয়, আর যখন দেখা যায় হচ্ছে না, তখন একেবারেই মাসখানেক হয়ই না। তবে সমস্যা হোক কিংবা না হোক, লিপি ভালো করেই জানে এর কোনো শেষ নেই, হবেও না। নিজের কিছু ভুলের মাসুল লিপিকে এভাবে আজীবন বয়ে যেতে হবে। তবে এক মাস পর লিপি একটা ব্যাপারে খুবই অবাক হলো, আর অবাক হবার মতোই বিষয়। তারপরে টিভিতে সে কি যেন দেখছিল, আর সেই মুহূর্তে হঠাৎ করে দেখলো কলিং বেল বাজছে, আর দরজা খুলে লিপি তো একদমই অবাক।
স্যার, আপনি এখানে কিভাবে, বাসা চিনলেন কিভাবে? ও মাই গড, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না।
বিশ্বাস করার কথাও না, তুমি আমার চেহারা মনে রেখেছো, এটাই বড় কথা। অনেক রোগী তো আমার চেহারাও মনে রাখতে পারে না। অবশ্যই কি তাদের দোষ দিয়ে লাভ নেই, আমি হচ্ছি এমন একজন ডক্টর, রোগী চিনুক বা না চিনুক আমি রোগীকে ঠিকই খুঁজে বের করে নিই।
আপনি আমার বাসা ছিলেন কিভাবে? আমি আসলেই আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, সেই একবারই তো গিয়েছিলাম।
সেই জন্যই তো ফাইল থেকে ঠিকানা খুঁজে তারপর আসলাম। বুঝছি না আসলে সমস্যাটা কোথায়, রোগীরা একবার গিয়ে কেন বিরক্ত হয়ে যায়। যাই হোক, সেসব কথা বাদ, আমি কিন্তু আজ তোমার এখানে দুপুরে খাবো। তা তোমার হাজবেন্ড কোথায়?
আহসান তো অফিসে, চলে আসবে বিকেলে, সন্ধ্যার আগে আগে চলে আসবে, কিন্তু কথা সেটা না। আমি আসলে আমার বিষয় এখন আটকাতে পারছি না।
আরে ধুর, তুমি এমন ভাব করছো যেন শাহরুখ খান এসেছে তোমার সাথে দেখা করতে। তা বলো, দুপুরে কি কি খাওয়াচ্ছো?
আপনি যা খেতে চাইবেন তাই খাওয়াবো।
ঠিক আছে, তুমি রেডি করো, যা রান্না করবে তাই খাবো। আর তোমার হাজবেন্ডকে বলো আমি এসেছি, আর আমি খেয়ে তোমার সাথে কিছু বিষয় নিয়ে কথা বল। এখন বরং আমি তোমার ঘর বাড়িটার একটা টুর নিই।
ঠিক আছে, আমি একটু চা করে নিয়ে আসি।
বেশ, চলতে পারি।
ডাক্তার সুভাষিস রায়কে দেখে বেশ ভালোই চমকে গেছে লিপি। বলা নেই কওয়া নেই হঠাৎ করে উনি বাসায় চলে আসবেন, সেটা লিপির কল্পনাতেও ছিল না। কিন্তু মজার বিষয় হচ্ছে, ডাক্তার সুভাষিসকে দেখে লিপির খুব ভালো লাগছে। কেন যেন মনে হচ্ছে লিপির বাবাই এসেছে লিপির পাশে বেড়াতে। যদিও লিপির বাবার সাথে ডাক্তার সুভাষিসের কোনো দিক থেকে কোনো মিলই নেই, তারপরেও কেন যেন এরকমই মনে হচ্ছে লিপির। সে নিজের মতো করে হাসি খুশি ভাবে আজ রান্না করলো, যতদূর সম্ভব চেষ্টা করলো রান্না যেন ভালো হয়।
এবং রান্না শেষে একসাথে টেবিলে খাওয়া শেষ করবার পর ডাক্তার শুভাশিস রায় তার এখানে আসার উদ্দেশ্য বলল, এত দূর থেকে একজন সাইকিয়াট্রিস্ট অকারণেই চলে আসবে এরকম গাথা নিশ্চয়ই শুভাশিস রায় না। তবে ডাক্তার শুভাশিস রায়ের একটা ব্যাপার খুব ভালো লাগলো, উনি সোফা কিংবা চেয়ারে না বসে বারান্দার শীতল পাতি বিছিয়ে সেখানে বসলেন। সেখানে বসে অনেকটা গল্পের ভঙ্গিতে কথা বলতে শুরু করলেন। আর তার কথা শুনে মনে হতে লাগলো উনি যেন এই পরিবারেরই কেউ।
এখন বলো কেমন আছো?
এতক্ষণ পরে, আমি ভালো আছি স্যার।
তোমাকে বলেছিলাম না তোমার সাথে কিছু জরুরি কথা বলবো?
জি স্যার বলুন।
আমি তোমার যে সমস্যাটা হচ্ছে সেটা নিয়ে ভেবেছি, আসলে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই।
আসলে স্যার তখন আপনাকে খুলে বলা হয়নি, বলা তো সম্ভব ছিল না। আমার সমস্যাটা আসলে তা না যেটা আপনি ভেবেছেন। একা থাকা কিংবা নির্ঘুম রাত পার করা, এগুলো আমার সমস্যা না। আমার সমস্যাটা অন্যদিকে।
বাংলাদেশের সেরা 10 জন মনোবিদের নাম যদি নিতে হয় আমার নামটা অবশ্যই নিতে হবে, সেটা কি তুমি জানো? ভাবছো নিজের প্রশংসা করছি, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। মনের কথা ধরতে পারি বলেই তো আমার এই প্রফেশন। যা হোক, তোমার সমস্যা কি তার পুরোটাই আমি জানি। কিভাবে জানি বা জানার জন্য কি করতে হয়েছে তার কোনো কিছুই আমি তোমাকে বলবো না। আমি শুধু দেখতে চাই তুমি আমাকে কতটুকু সত্যি বলো।
স্যার আমার আসল সমস্যা জানা ইম্পসিবল। আমার খুব কাছের কিছু মানুষ ছাড়া আমি আমার এই সমস্যার কথা আমি শেয়ার করি না।
আর যদি আমি বলি যে সেই ইম্পসিবল কাজটাই আমি করেছি, আমি জানি তোমার আসল সমস্যা কি, তাহলে কি বলবে?
তাহলে আমি আপনাকে আমার জীবনের এমন কিছু ঘটনা বলবো যা আমি ছাড়া আর কেউ জানে না।
লিপি, তুমি কি জানো মানুষের দেহে সবচাইতে বেশি অক্সিজেন কোন জিনিসটা নেয়?
মানে ঠিক বুঝলাম না।
মানুষের দেহে সবচাইতে বেশি অক্সিজেন প্রয়োজন পড়ে ব্রেনে। ব্রেন যে পরিমাণ অক্সিজেন নেয় তার 4 ভাগের 1 ভাগও পুরো শরীর নেয় না। আর যখন কোনো মানুষ মিথ্যে বলে তখন তার আরো বেশি অক্সিজেনের দরকার হয়। আর সেই মানুষের নার্ভ যদি দুর্বল হয় তাহলে তার চোখ দেখে বোঝা যায় যে সে মিথ্যে বলছে, কারণ মিথ্যে বলার সময় চোখ ডাইলেটেড হয়। লিপি,
আপনার কি ধারণা আমি অনেক মিথ্যে বলি?
কিছু কিছু ক্ষেত্রে বলো।
যেমন?
সেটা তুমি আমার চাইতে বেশি ভালো জানো।
আমি তবুও আপনার কাছ থেকেই শুনতে চাচ্ছি।
তুমি অনেক মৃত মানুষ দেখো না, তুমি একজন মৃত মানুষ দেখো। জানি সে মৃত, তবে সংখ্যাটা এক মাত্র, এক। বলো ঠিক বলেছি না?
হ্যাঁ।
তোমার হোম টিউটর আতাউরের সাথে তোমার কেমন রিলেশন ছিল অলিভি?
মানে মানে কি কি বলতে চাচ্ছেন আপনি?
আমি কিছুই বলতে চাচ্ছি না, আমি শুনতে চাচ্ছি, সত্যি সত্যিটা শুনতে চাচ্ছি।
আপনি আতাউর ভাইয়ের কথা কিভাবে জানেন? কি কি করে জানলেন?
লিপি, আমি সব জেনেই এখানে এসেছি, তবে আমি খুব খুশি হব যদি তুমি সময় নষ্ট না করে সত্য ঘটনা কি ছিল আমাকে বলো। আমাদের হাতে সময় খুব কম। লিপি,
আপনি ওনার কথা কিভাবে জানলেন?
আমি কিভাবে জানলাম তার চাইতে বড় কথা হচ্ছে তুমি বলবে কিনা। কি বলবে? না
বলবো। আজ আমি আজ আমি সব সত্যি বলবো, যা আছে মনে যা আছে সব বলবো।
লিপির চোখ দিয়ে পানি পড়ছে, কেন পড়ছে লিপি নিজেও বুঝতে পারছে না। তারপর নিজেকে খানিকটা সামলে নিয়ে লিপি তার ঘটনাটা বলা শুরু করল। ঘটনাটা ঠিক আজ থেকে 8 কিংবা 9 বছর আগে, যখন লিপি মাত্র স্কুল পেরিয়ে কলেজে উঠেছে। তখন তার বাসায় একজন টিচার রাখা হলো, তরুণ না মধ্যবয়সী টিচার। সে টিচারের নাম ছিল আতাউর। কিছু জিনিস থাকে যার মাঝে নিজের কোনো কন্ট্রোল থাকে না, সেরকম একটা জিনিস হচ্ছে ভালোবাসা। কিভাবে কি হয়েছিল সেটা লিপি নিজেও জানে না। সে আতাউরকে মনে প্রাণে ভালোবাসতে লাগলো। এদিকে আতাউরের বউ বাচ্চা আছে, একদিকে আতাউরের সংসার, অন্যদিকে লিপির এই ভালোবাসা, সব মিলিয়ে একটা বিশ্রী অবস্থায় দাঁড়ায়। লিপির বয়স তখন কম, তাই হয়তো নিজেকে কোনোভাবে বোঝাতে পারছিল না। এদিকে আতাউরের সংসারে যে অভাব চলছিল তার ঘোচাতে টিউশনি ছাড়া আর অন্য কোনো রাস্তাও ছিল না। কিন্তু একদিন কলেজ থেকে ফেরার পথে এক সন্ন্যাসীতে বুড়ির সাথে দেখা হলো লিপির। লিপি তখন মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজের প্রথম বর্ষের ছাত্রী, রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা থেকে একটু দূরেই একটা মাঠ, মাঠ বললে ভুল হবে, গাছপালা দিয়ে ঢাকা একটা ক্ষেত, সেখানে সে সন্ন্যাসী নাকি জাদুকর্মী যাই বলি না কেন সেই মহিলার সাথে দেখা।
তোর কাছে কিছু থাকলে আমারে দে, পালাইব, তোর খুঁড়ো পালাইব।
আমার কাছে কিছু নেই,
যা দে তাই দে, মনে কোন বাসনা নাই, মন খারাপ, লেখাপড়া পারস না, তোর তোর কি লাগবে বল।
আমার কি লাগবে তা দিয়ে আপনার কি কাজ?
তোর কাছে টাকা যাওয়াতে তুই আমার শ্রোত কইরা দেখলি, আমি কইলাম আজাইরা ইনসান না।
তাহলে আপনি কি, আপনি ভূত?
আমার ক্ষমতা আছে, মাইন ছেড়ে বশকরণের ক্ষমতা।
ক্ষমতা থাকলে অন্য মানুষের কাছে সাহায্য চান কেন, নিজের ব্যবস্থা নিজে করেন।
প্রেম কর, অনেক মানুষ রে বশ করতে পারস না।
পারলে যা খুশি করুন, আমার কি
লাগবো না, সন্ধ্যার পর আইস আমার এদিকে, জানিয়ত নিয়ে আইবি তাই পূরণ হইব।
আপনার ওদিকে মানে
জানা কইরা নাইলে তো বইলে যাবি টাকা আমার দিকে, নাকি আমারে নেই চাই বয় চাইব, তয় কানের কি শোনা,
ভয় কি খাওয়ার জিনিস নাকি?
তুই অনেক সালু মাইয়া, বটতলার পিছনে রেজার আছে, ওই দিকে আমি থাকি, যদি মনে কোনো খুনিয়ত থাকে আমার কইবি, আমি পূরণ করো। আর আনার সময় কর্পুর কিনে আনবি, আইলে অবশ্যই তোর সন্ধ্যায় আইবি, বিকালেও আইবি না রাইতেও না, একদম বর সন্ধ্যায়।
আমি কখনোই আসবো না।
আমি জানি তুই আইবি, নাইলে আমি তার লাগে এতক্ষণ কথাই কইতাম না, ভাঙলাম যাই।
লিপির কাছে পুরো ব্যাপারটাই হাস্যকর লাগলো। কোথাকার পাগল ছাগল এসে কি সব আবোল তাবোল বলছে, মনে মনে ঠিক করলো কোনো দিনও সে ওই বটতলার পেছনে যাবে না। তাছাড়া জায়গাটা খারাপ, ওই জায়গা নিয়ে ছোটবেলা থেকেই অনেক কাহিনী শুনেছে সে। শুধু সে কেন, সবাই শুনেছে, সবাই জানে, জেনে শুনে ওই জায়গায় যাওয়ার কোনো মানেই হয় না। তারপরেও মানুষের মন কখন যে বদলায় তা আগে থেকে বলা কঠিন। দিনের পর দিন যখন আতাউরের প্রতি লিপি দুর্বল হতেই থাকল, ঠিক তখনই একদিন আর কোনো উপায় না পেয়ে কিভাবে কিভাবে পরপর জোগাড় করে চলে গেল বটতলার পিছনে। একদম সন্ধ্যাবেলা বটতলার পিছনে গিয়ে দেখল একটা ঝুপড়ির মতো ছোট্ট ঘর। তাও কিছু না বলে ওই ঘরে ঢুকে পড়ল। আর তখন আপনি এরকম জায়গায় একা থাকেন? হাসছেন কেন, হাসছেন কেন?
পরে দেখি তো।
আপনি আসলে কি আমার সমস্যা সমাধান করতে পারবেন? আমি আমার স্যারকে পছন্দ করি, স্যারের বাচ্চা আছে, বউ আছে। জানি কাজটা খারাপ হচ্ছে, কিন্তু আমি স্যারকে ছাড়া বাঁচব না। নোংরা কথা কেন বলছেন? না চাইলে এখানে কেন আসলাম? চাইলে তো আজীবনের জন্যই চাইবো না
ভাই বাবা। আরো ভাই বাবা, আমার জিনিস যদি ঠিক মতো ব্যবহার না করিস তাহলে কিন্তু কাজ হইব না। আর কাজ না হইলে কিন্তু তোর বসে আনা মাইন্ডের অনেক বড় ক্ষতি হইব। ফের আত্মা সহ তোর পিছন পিছন ঘুরব।
আত্মা কেন, আরো কিছু ঘুরুক, আপনি বলেন কি করতে হবে?
আপনি আছেন কুয়াশার সাথে, আছি আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে আমরা শুনছি ভয়ঙ্কর রাতের দ্বিতীয় পর্ব। একেবারে গল্পের কাহিনী শেষ পর্ব, শেষ মুহূর্তে চলে এসেছি আমরা। আরো কিছুক্ষণ কাহিনী আছে, অর্থাৎ আরো একটা পার্ট বাকি আছে। আমরা দেখেছি লিপি একজন সন্ন্যাসীর কাছে গেছেন, কারণ লিপির প্রেম হয়েছে বিবাহিত লোকের সঙ্গে, অর্থাৎ যে কিনা লিপির শিক্ষক, লিপিকে পড়ায়। তো কি হবে এখন, কি হতে পারে, কেন এই কাহিনী, এবং এই কাহিনী করতে গেল তার সঙ্গে আগের কাহিনী কি সম্পর্ক, সবকিছুই সবকিছু জট খোলা হবে এই পর্বে। তো ঠিক আছে, আমি আর কথা বলছি না, আমরা ফিরে যাব পরের পর্বে, অর্থাৎ শেষ পর্বে। সঙ্গেই থাকবে না, আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। আপনি আছেন কুয়াশার প্রেজেন্স, সরি, এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। সন্ন্যাসীর কথা মতো বেশ কিছু কাজ করে লিপি, কিছু জিনিস খাওয়ায়ও স্যারকে, কিন্তু কোনো কিছুতে যখন আর কোনো কিছু হয় না তখন সন্ন্যাসী এমন কিছু করে যার পর থেকে লিপির স্যার অর্থাৎ আতাউরের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। স্থানীয় ভাষায় এটাকে বলে বান মারা। কিছুদিনের মধ্যেই লিপির স্যার আতাউর মারা যায়। আর কেউ বুঝুক না বুঝুক, লিপি কিন্তু ঠিকই বুঝতে পারে
যে তার স্যারের মৃত্যুর কারণ ওই সন্ন্যাসী। স্যারের মৃত্যুর পর অনেক বড় একটা ধাক্কা খায় লিপি, আর মৃত্যুর পর থেকে ঘুমের মাঝে সে স্যারকেই দেখতে পায়। কিন্তু পরে গিয়ে শুধু ঘুম না, যে যে থাকলেও সে স্যারকে দেখে। মাঝে মাঝে দেখা যায় অনেকদিন দেখেই না, আবার দেখা শুরু করলে প্রায় প্রতিদিনই দেখে। আর সেই পুরো কাহিনীটাই লিপি বলল ডাক্তার সুভাষিসের কাছে। তবে সুভাষিস লিপি সব কথার একটা ব্যাখ্যা তৈরি করল। ব্যাখ্যাটা এরকম,
আমি তোমাকে বলেছি আগেই যে আমি কিছুটা জেনে এসেছি, আর জেনে এসেছি বলেই আমি চোখের সামনে সমাধান দেখতে পাচ্ছি। প্রথমে একটা বিষয় ক্লিয়ার করছি, সেটা হচ্ছে তোমার স্যার বানমারা কিংবা এরকম কিছুতে মারা যাননি, মারা গেছেন স্ট্রোক করে। এতে তোমার ঘাড়ে দোষ নেবার কিচ্ছু নেই। তুমি তাকে অনেক ভালোবাসতে। আমি বলছি না ভালোবাসা অপরাধ, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের এই মাত্রাতিরিক্ত ভালোবাসা আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়ায়।
উনি যদি স্ট্রোক করে মারা গিয়ে থাকেন তাহলে আমি ওনাকে কেন দেখতে পাব? আমাকে উনি প্রায় বলেন ওনার মৃত্যুর জন্য আমি দায়ী। কেন তাহলে আমি এমন শুনতে পাই কেন?
ওই যে বললাম অতিরিক্ত ভালোবাসা খারাপ। তুমি তাকে বশ করতে চাইছিলে, এটার জন্যই তোমার মনে একটা অপরাধ বোধ কাজ করছিল। যখন তোমার স্যার মারা গেলেন তখন তোমার মনে হলো যে স্যারের মৃত্যুর কারণ আসলে তুমি, কিন্তু বাস্তবতা ভিন্ন। লিপি আমার দিকে তাকাও।
আমি শুনছি স্যার।
বাস্তবে তোমার এই স্যারের কোনো অস্তিত্ব নেই। তুমি একজন সিজোফ্রেনিক, তুমি তোমার আলাদা একটা জগৎ বানিয়ে নিয়েছ, যে জগতে তুমি তোমার স্যারকে দেখতে পাও, কিন্তু বাস্তব জগতে সে নেই। আর তুমি সেই জগতে এত বেশি আসা যাওয়া করো যে তুমি নিজেই ভুলে গেছ কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব।
মানে এত বছর ধরে আমি এটা কল্পনা করে যাচ্ছি, এইটা বলতে চাচ্ছেন আপনি? কল্পনা হলে এত বছর থাকতো। আর আপনার ধারণা আমি যে সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম তার কোনো ক্ষমতা নেই? আপনি যুক্তি দিয়ে সব বিচার করতে চাচ্ছেন। পৃথিবীর সবকিছু যুক্তির উপর নির্ভর করে না।
তুমি ব্যাখ্যার বাইরে গিয়ে নতুন ব্যাখ্যা তৈরি করতে যাচ্ছ। সত্যি কথা, আসলে এটাই তোমাকে অপরাধী করে তুলছে, আর এ কারণে তোমার মস্তিষ্ক তোমাকে নিয়ে খেলছে, তোমার স্যারকে তৈরি করেছে তোমার মস্তিষ্ক, আর কেউ না।
তাহলে তাহলে সলিউশন কি?
সলিউশনটা কঠিন, তবে সলিউশনের রাস্তাটা বেশ সহজ। যদি সেই রাস্তায় হাঁটো তাহলে তুমি ঝামেলা মুক্ত, আর যদি না হাঁটো তাহলে তোমার সামনে খুব বড় বিপদ লিপি। সে বিপদ এমন হতে পারে কাল হচ্ছে, আবার এমন হতে পারে তোমার নাতি নাতনি হয়ে যাওয়ার পর হচ্ছে। এখন সমাধান তোমার হাতে, মনকে শক্ত করো। কিছু রোগ থাকে যা শুধু ওষুধ দিয়ে ঠিক করা যায় না, তোমার রোগটা কিন্তু সেরকমই।
আমি জানি চেষ্টা করেও হবে না, আমি অনেক চেষ্টা করি।
শোনো, নতুন করে চেষ্টা করো, মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করো, দুটো জিনিস হবে। এক, হয় তুমি অনেক বেশি তোমার স্যারকে দেখবে, অথবা দুই, আর কখনোই দেখবে না। আমার যে বলার ছিল তোমাকে আমি বললাম, এখন বাকি সব কিছু ডিপেন্ড করে তোমার।
লিপির মাথার ভেতরে যে ঘটনা ঘটছে তা লিপির হাতে কিছুই নেই। লিপির কাছে ডাক্তার সুভাষের কথাগুলো চমৎকার লেগেছে, কিন্তু কথাগুলো ব্যাখ্যা হিসেবে দারুণ, বাস্তবে এমন করতে পারলে আরো দারুণ হতো। কিন্তু শুধুমাত্র ব্যাখ্যা মেনে নিয়ে তো জীবন চলে না। লিপির মনে সত্যিই যেহেতু অপরাধবোধ কাজ করে, তাই লিপির মানসিকতা এমন ভাবে তৈরি হয়ে গেছে যে অপরাধী সে নিজেই, আর এটা শাস্তি হিসেবে সে তার মেয়েকে কাটিয়ে দেখবে। আর তাই ডাক্তার সুভাষিস হাজার বোঝানোর পরও লিপি আবার তার স্যারকে দেখতে শুরু করল। এখন অনেক বেশি ঘন ঘন দেখতে লাগলো। আগে মৃত স্যারকে ভয় পেত, এখন উল্টোটা হয়ে গেছে। প্রায় রাতে সে মৃত স্যারের সাথে বসে লিপি গল্প করে, আর গল্পের টপিক ভয়ঙ্কর।
কোনটা করলে ভালো হয় বলুন তো, ফাঁসিতে ঝুলে পড়ব?
কার সাথে কথা বলছো লিপি, তুমি কি পাগল হয়ে গেছ?
ওই যে দেখো, উনি আমার স্যার, আমাকে খুব স্নেহ করতেন। ওই যে দেখো, রকিং চেয়ারে বসে কি সুন্দর দোল খাচ্ছেন।
এখানে তো কেউ নেই।
আমি ভাবছি সুইসাইড নোট লিখে ফাঁসিতে ঝুলবো।
কি বলছো এগুলো তুমি? লিপি ঘরে আসো।
দেখছো না আমি কথা বলছি? যাও এখান থেকে।
তুমি একা একা কথা বলছো লিপি, কেউ নেই এখানে। প্লিজ তুমি ঘরে আসো।
যত দিন যেতে লাগলো এরকম ঘটনা বাড়তে লাগলো। একদিন লিপি নিজেই নিজের হাত কেটে ফেললো। আজ আর তার সাধ্যমতো চেষ্টা করেও লিপির এসব পাগলামো বন্ধ করতে পারলো না। পাগলামো এমন বাড়তে লাগলো যে বাড়িতে লিপিকে রাখাটাই ভয়ঙ্কর রিস্ক হয়ে দাঁড়াচ্ছিল। কোনো কিছু না পেয়ে আসার ছুটে গেল ডাক্তার সুভাষের কাছে। যদিও ওনার সাথে এর আগেও বহুবার দেখা হয়েছে, উনি বলেই দিয়েছেন সব কিছুই ডিপেন্ড করছে লিপির উপর। তারপরেও মনকে শান্তি দিতে আসেন এরকম ছুটিছুটি করছে। তবে ডাক্তার সুভাষ আগের মতোই উত্তর দিল,
দেখুন আসান, আমি তো আপনাকে আগে বলেছি আবারও বলছি, লিপি যেটা করা দরকার সেটা করতে পারেনি। বিশ্বাস এবং যুক্তি দুটো আলাদা জিনিস। আমি যুক্তি দিয়ে আপনাকে বোঝালাম আর আপনি আপনার বিশ্বাস নিয়ে আছেন, তাহলে দুটোর মধ্যে কোনটা জয়ী হবে জানেন? বিশ্বাস, বিশ্বাস জয়ী হবে, কারণ বিশ্বাসের পজিটিভ সাইন যেমন অনেক আছে, নেগেটিভ সাইনও আছে। বিশ্বাস মানুষকে অন্ধ বানিয়ে ফেলে, আর সে অন্ধবিশ্বাস নিয়ে লিপিরাজ এই অবস্থা।
এখন আমার কি করা উচিত? ওর পাগলামি যেভাবে বাড়ছে আমার আর কিছু ভালো লাগছে না।
Don't be that upset. আমার যতটুকু চেষ্টা করার আমি করেছি। বেটার হয় আপনি ওকে কোনো মানসিক হাসপাতালে ভর্তি করে দিন। হাসপাতালে থাকলে অন্তত বড় ধরনের কোনো ক্ষতি হবে না।
কিন্তু এটা কি ঠিক হবে?
দেখুন মিস্টার হাসান, বাঁচিয়ে রাখাটাই হচ্ছে এখন বড় কথা। ঠিক বেঠিকের হিসেব থেকে বেঁচে থাকাটাই বেশি জরুরি। বরং আপনি লিপির বাসায় কথা বলে একটা সলিউশনে চলে আসুন।
ওর বাসায় কথা বলেছি, ওরা ব্যাপারটা জানে, দেখি কি করা যায়।
কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত লিপিকে ভর্তি করিয়ে দেয়া হলো মানসিক হাসপাতালে। এর থেকে কোনো বেটার অপশন আসলেই ছিল না। কল্পনাতে যখন কেউ মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করে তখন সেটা কল্পনা থাকে না। লিপির কল্পনার জগতই এখন বাস্তবে রূপ নিয়েছে। সে যতক্ষণ থাকে একা একাই কথা বলে তার স্যারের সাথে। প্রতি সপ্তাহে একবার করে লিপিকে দেখতে যায় আসা, দূর থেকে দেখেই চলে আসে। মাঝে মাঝে যখন সামনে যায় তখন দেখতে পায় একা একাই বিড়বিড় করছে লিপি। খুব কষ্ট হয় আসাদে, কিন্তু নিয়তের কাছে সবাই নিরুপায়।
আমার আমার হাজবেন্ড এসেছে।
কেমন আছো লিপি?
ও এসেছে তাই আপনি চলে যাবেন? না, এটা কেমন কথা, এটা তো হবে না। আপনি থাকুন না, থাকুন না।
লিপি আমি এদিকে, এদিকে একটু তাকাও
না। আপনি রাগ করছেন? আপনি এখনো রাগ করছেন না? আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো না। প্লিজ প্লিজ তবু যাবেন না, প্লিজ।
লিপি লিপি,
এই তুমি যাও তো, উনি রাগ করছেন, একদম ঠিক হচ্ছে না। উনি রাগ হলে পরে আমাকে আমাকে মারবে। তুমি যাও, যাও। আছি,
কেউ তোমাকে মারবে না লিপি, আমি তো আছি তোমার সাথে।
কোনো দরকার নেই, যাও যাও যাও, তুমি চলে যাও, এক্ষুনি যাও, চলে যাও।
সত্যি বলতে আমরা সবাই বৃত্তের মাঝে বন্দি, সবার নিজস্ব একটা গণ্ডি রয়েছে সে বৃত্তের মধ্যে। আর সে বৃত্তটা হচ্ছে এই পৃথিবী। কিন্তু এই পৃথিবীর মানুষের মাঝে কত রকমের বিশ্বাস, কত রকমের রহস্য যে আছে তার ঠিক কতটুকুই বা আমরা জানি। আজ আমরা যে গল্পটা শুনলাম দ্য স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট লিপিকে নিয়ে, শুধুমাত্র ছোট ছোট বিশ্বাস কিংবা ভুল ধারণা থেকে শুরু হলেও একটা মানসিক রোগ মানুষকে ঠিক কিভাবে বিপর্যস্ত করতে পারে তারই প্রমাণ লিপি। একটিমাত্র মানসিক রোগ লিপি এবং আসানের সংসার ভেঙে ফেলল। অবশ্য আসান তার কিছুদিন পর আরেকটি বিয়ে করে। সত্যি কথা বলতে কি, কারোর জন্য তার জীবন থেমে থাকে না, আর এটাই হচ্ছে পৃথিবীর রূঢ় বাস্তবতা। আর আজকে কুয়াশা শুনলাম গত পর্বের, গত সপ্তাহে যেটা ছিল আমাদের ভয়ঙ্কর রাত তার শেষ পর্ব। আর এই ভয়ঙ্কর রাত রচনা করেছেন বা লিখেছেন মশিউর রহমান শান্ত, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি, সামনে ছিলেন খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন শাড়ি, মিরাজ, প্রত্যয়, অরণ্য, শান্ত এবং কুমকুম। আর এই মুহূর্তে আমার সাথে যারা আছেন SMS এর মাধ্যমে, যেসব বন্ধুরা এতক্ষণ শুনেছেন, আমার সাথে আছে উজ্জ্বল দাস পোদ্দার ধানমন্ডি থেকে, লিখেছে আমার প্রিয় শ্যামিন আপু, তোমাকে অনেক থ্যাংকস আজকে খুব সুন্দর স্টোরি উপহার দেওয়ার জন্য।
মাজারুল ইসলাম বিপি নরসিংদী থেকে, নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন। শামিন আপু, মৃত মানুষের ভয়েস থাকার, এটা ছিল অরণ্য শান্তর। আচ্ছা, আফসার মনি কক্সবাজার থেকে লিখেছেন, ভয়ে ভয়ে রাতটা শেষ, কুয়াশা শুনে ভয় পেয়েছি। শামিন আপু আপনার ভয় করে না, আপনি মানুষ না মনে হয় ভূত, হোয়াট এভার, আমার ভয় করে না, ভয় করলে তো আমি কুয়াশায় আসতাম না। আচ্ছা, শ্যাম লিখেছে হাজারিবাগ থেকে, অনেক ভালো কথা লিখেছেন, আমার খুব ভালো লেগেছে, থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট। আচ্ছা, রাজু ইসলাম বিজয় লিখেছে, শ্যামিন আপু আজকের গল্পের নাম কি? আজকের গল্পের নাম ভয়ঙ্কর রাত, আজকে ছিল সেকেন্ড, গত সপ্তাহে হয়ে গেছে ফার্স্ট পার্ট। এটা কোন স্টোরি হলো? এটা কে লিখেছেন? আপনার নাম লিখেননি। আর সায়েন্টিস্ট জহুর লিখেছে, দ্য স্টোরি ইজ অসম। সুইচিং মার্মা ফ্রিপোর্ট চিটাগং থেকে লিখেছেন, শ্যামিন আপু আমি আর আমার গার্লফ্রেন্ড জিশা চাকমা কুয়াশা শুনছি, অনেক ভালো লাগছে। আমি নীরব, আজ আমার ফার্স্ট এসএমএস, প্লিজ পড়বেন কিন্তু, ও আর আমি বরিশাল থেকে বলছি। আচ্ছা, বরিশালে শোনা যায় কিনা জানি না, আমার মনে হয় অনলাইনে শুনছেন বোধ হয়। ধন্যবাদ আপনাদের। সাজন লিখেছে কিশোরগঞ্জ থেকে, আপু তোমার ভয়েস অনেক সুইট, আই লাভ ইউ শ্যামিন আপু, থ্যাংক ইউ সো মাচ। জুয়েল সাগর, পৃথিবীর সব কিছু কি বিজ্ঞান ও ডক্টর সমাধান করতে পারে? জানি না, একটা কথাই তো আছে, দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ যেটা কোনো মীমাংসা নেই, যেটা কিন্তু আমরা জানি না। এমন কিছু আছে যার ডাক্তার কেন, সায়েন্টিস্ট কেউই কিছু বলতে পারে, সেরকম অনেক ঘটনাই আমাদের জীবনে ঘটে অনেক সময়, এই রাতে সেগুলি আর মনে করতে চাই না। আচ্ছা, আমি মাহাদি চিটাগং থেকে বলছি, গল্পটা ভেরি নাইস বাট আসানের জন্য খুব মায়া লাগছে, ট্রু। আপনি আজকের কুয়াশা অসম, প্লিজ আমার ফ্রেন্ড প্রিয়তি ডলি ওরা শুনছে, আই লাভ কুয়াশা, তাহিরা উত্তরা থেকে। আপু আমি আকাশ চিটাগং হালি শহর থেকে, আমি কুয়াশা প্রথম থেকে শুনছি, আজ প্রথম এস এম এস করলাম। আপি তোমাকে আমাদের ভাষায় বলছি, মোর কুয়াশা বাড়ি গম লাগে, গম তাজ হীরা চাকমা, গম লাগে মানে আমি জানি মানে ভালো লাগে, রাইট? ওকে, শুভ লিখেছে, এর থেকে বেশি আর কোন চিটাগের ভাষা লিখলে কিন্তু আমি পড়তে পারবো না, বলতে পারবো না। কেরানীগঞ্জ থেকে, শ্যামিন আপু ভালো আছো? আপু আমি এসএসসি এক্সাম দিচ্ছি, আমার জন্য দোয়া করো, দিয়েছি। আচ্ছা আপু, এরপরে যে কি লিখেছে সেটা আমি কিছুই গল্পের, আচ্ছা লিপির কি হবে বোধহয় লিখেছি, তুমি লিখেছ, আমি আমি বলছি লেপের কি হবে, লিপি, আচ্ছা লিপি মানে LIPI লিখলে ভালো, আমি বুঝতে পারতাম। এনিওয়েজ আপু আমি চামেলি, হোয়াট আ স্টোরি, আজকে স্টোরি শুনে আমি মুগ্ধ, থ্যাংকস কুয়াশা টিমকে। আর রায়ান লিখেছে, আপু আমি কুয়াশার নিউ ফ্রেন্ড, সেকেন্ড স্টোরিটা খুবই মোস্ট ইন্টারেস্টিং ছিল। আপু আমি লাবণী, গল্পটা খুব নাইস। আপু তুমি কি কখনো প্ল্যান সেট করেছিলে? হ্যাঁ, আমি ছোটবেলা প্রচুর প্ল্যান সেট করেছি, প্রচুর, একবার দুবার না, অসংখ্যবার, কিন্তু বড় হয়ে আর করিনি। প্রতিবারই মনে হতো যে যেটাই ছিল একটা, হয়তো কখনো দেখা গেছে যে একটা কোনো কি বলবো ওষুধের মুখ, তো সাধারণত আমরা ব্যবহার করতাম তখন ওষুধের বোতলের মুখ অথবা কোকের মুখ বা এই জাতীয় কিছু, তো সবসময় মনে হতো নড়ছে এবং জানি না কে নাড়াতো, একজনে স্যার প্ল্যান সেট হয় না, দুজন তিনজন চারজন লাগে, অনেক কিছুই হতো, ইয়েস নো কখন কোথায় চলে যেত প্রশ্নের সঙ্গে সঙ্গে, ভেরি ইন্টারেস্টিং এবং গা ছমছম একটা অনুভূতি এবং অভিজ্ঞতা। চিটাগং থেকে নাইম লিখেছে, হাই শামিন আপু কেমন আছো, স্টোরিটা ভালো হয়েছে, ভালো লাগলো, আই লাভ কুয়াশা টিম অ্যান্ড ইউ টু শামিন আপু, থ্যাংক ইউ। আপি আমি ফারিয়া ফ্রম বেরি রোড, 1 তারিখ থেকে আমার পরীক্ষা শুরু, প্লিজ প্রে ফর মি, 17 তারিখের আগে কুয়াশা শুনতে পারবো না, 17ই জুন আমার বার্থডে। আচ্ছা অ্যাডভান্স হ্যাপি বার্থডে তোমাকে। জাকরুল লিখেছে মিরপুর 1 থেকে, শামিন আপু আমি তোমাদের কুয়াশার মাঝে ভিজে গেলাম, আমি চাই কুয়াশার মাঝে হারিয়ে যেতে কিন্তু ভয় পাই। আপনি অসম জোশ কাহিনী ছিল, চরম কাহিনী শোনালে, এক্সরসিস্টের পর এমন দুটো পর্ব গল্প শুনলাম, হ্যাটস অফ
মাশফিক, ওকে মাশফিক, আমাদের এই এই গল্পটা তো পুরো দুটো পার্টি হলো। ফার্স্ট পার্টি মাশফিক নামে ছিল, যে পরে মারা যায়। আমি আবির, চিটাগং থেকে। হাই আপু, কেমন আছেন? আই লাভ ইউ, লাভ ইউর ভয়েস, লাভ ইউর স্টোরি। এটা আমার ফার্স্ট মেসেজ, প্লিজ আমার মেসেজটা পড়বেন। অর্ণব লিখেছে শাহজাহানপুর থেকে, আপু আজকে আমার বার্থডে, প্লিজ আমাকে উইশ করে দাও, আমার অনেক বন্ধুরা তোমাদেরকে এবং কুয়াশা শুনছে। হ্যাপি বার্থডে অর্ণব। আর আপু আমি চামিলি, হোয়াট আ স্টোরি, আজকের স্টোরি শুনে আমি মুগ্ধ, থ্যাংকস কুয়াশা টিম। টুইচিং মারমা কাপ্তে থেকে, আজকের স্টোরিটা খুব 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 করুণ, থ্যাংক ইউ শামিন আপু অ্যান্ড কুয়াশা টিম, উইশ ইউ অল দ্য বেস্ট। আচ্ছা থ্যাংক ইউ আপু। লাস্ট টাইমে আমার কথাটা বোঝনি, আমি বলতে চেয়েছি যে আগে কুয়াশা অন্যভাবে স্টার্ট হতো, একটা মেয়ের ভয়েস দিয়ে স্টার্ট হতো, বাট এখন অন্যভাবে স্টার্ট হয়। আমি এখনো বুঝিনি, ওটা মেয়ের ইয়ে দিয়ে স্টার্ট হতো, আমি বুঝছি চিৎকার দিয়ে। তো এখন স্পন্সর হয়ে গেছে এয়ারটেল, আমি একটু পরপরে বলছি আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সে কারণে কিছুটা চেঞ্জ হয়েছে, খুব বেশি একটা পরিবর্তন হয়নি। আমি জানি না, যদি অন্য কিছু বলে থাকো তাহলে সেটা আমি আসলে এখন পর্যন্ত বুঝতে পারিনি। সোহেল রানা কেরানীগঞ্জ থেকে, শামিন আপু হাউ আর ইউ, তোমাদের মাঝে অনেকদিন পরে ফিরে এলাম, ওয়েলকাম করবে না আপু, আমার ফ্রেন্ড আলামিন অন্তর তোমাকে শুনছে, ওকে ওয়েলকাম ব্যাক সোহেল রানা। মোস্তাফিজুর রহমান রাজ লিখেছে, আপু গল্পটা অনেক ভালো লাগলো, এমন গল্প শোনাবার জন্য অনেক অনেক থ্যাংকস, আই লাভ ইউ আপু, আই লাভ এবিসি রেডিও অ্যান্ড থ্যাংকস কুয়াশা টিম। ফারুক তামিম চিটাগং থেকে লিখেছে, হাই মাই ডিয়ার সুইট আপু মনি, মার্ডার কেস নিয়ে কুয়াশা শুনতে চাই, এপিসোড 28 নিহার রহস্য ইজ দ্য বেস্ট কুয়াশা। ডেফিনেটলি এটা আমাদের দেশের খুবই সাদা জাগানো একটি হত্যা মামলার কাহিনী, যেটা নিয়ে নাকি পুঁথি আছে, অনেক কিছু আছে গ্রামে গঞ্জে, অনেক মানুষ এই পুঁথি টুথি শুনি। আমি বোধহয় কোন একটা এপিসোডে সালে মার্ডার কেসের, আমি ভেরি ইন্টারেস্টিং, আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করবো আজকে এই কথাটা। আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে থাকতেন একজন মহিলা, ওনার নাম হচ্ছে জরিনা, ওনার মুখে আমি সালে হত্যা মামলা রাত্রেবেলা বসে বসে সব কাজটা শেষ হয়ে যাওয়ার পরে পুঁথি পড়তো। আমি কুয়াশার কাজ যখন করছিলাম সালে আমার এটা নিয়ে আমি কথা বলছি বাড়িতে সব জায়গায় নিয়ে, আমার সারাক্ষণ আমি খুব ইনভলভ থাকি যখন এই ধরনের কোনো মার্ডার কেস বা কখনো যেটা নিয়ে কুয়াশায় কাজ করা হয়। তো দ্যাট টাইম সে হঠাৎ দেখি হঠাৎ করে সে গান ধরলো, তারপর আমি একটা কথা বললাম, আমি দেখলাম যে পুরো কাহিনীটা জানি, এবং যারা আপনারা সালে মার্ডার কেস শুনেছেন শুরুতেই কিন্তু এই পুঁথি দিয়ে আমি শুরু করেছিলাম। দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং। রামগঞ্জ থেকে আমি জাহিদ হাসান তারেক বলছি, সত্যি গল্পটা অনেক নাইস আপু, তোমার ঠিকানাটা দিবা, আমার ঠিকানা হচ্ছে এবিসি রেডিও 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা, এটাই হচ্ছে আমার ঠিকানা। আর অনেক বন্ধুরা লিখেছে, আরো যারা লিখতে চান আমি আরো কিছুক্ষণ আছি, প্লিজ লিখতে থাকুন, যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বার, যেটা করতে হবে মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে পাঠিয়ে দিন 2221 এ। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আমি আছি সাথে শামিন। আচ্ছা লাভিবাদ এসএমএস পড়বো এখন। উত্তরা থেকে লিখেছে, আজকে ঘটনার সাথে লিপির বন্ধুদের মৃত্যুর যে কি সম্পর্ক সেটা বুঝতে পারলাম, এটা তো খুবই সাদা, লিপি হয়তো মেরে ফেলেছিল, এটা এত এক্সপ্লেইন করতে গেলে তো কয়েক সপ্তাহ লেগে যাবে একটা কাহিনী শেষ করতে, কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়। আপু আমি অনন্যা, কিন্তু সেটার কোনো প্রমাণ পাওয়া যায় যে লিপি মেরেছে নাকি তারা ভয়ে হার্ট ফেল করছে সেটা, এবং আমরা কিন্তু ধরে নিচ্ছি লিপির স্কিজোফ্রেনিয়া আছে, কিন্তু আসলে কি লিপির স্কিজোফ্রেনিয়া আছে বা লিপি কি স্কিজোফ্রেনিক, নাকি সেই স্যার আতাউর রহমান তার প্রেতাত্মা আসলে আসে, এমনও হতে পারে সেই হয়তো মেরেছে। কিছু কিছু ঘটনা নিজের মতো করে ভাবতে হয় এবং সেটা একমাত্র করা যায় এই সমস্ত ভয়ের গল্পে বা ফিকশনে, ঠিক আছে? ওকে আগে বাড়ি। আপু আমি তানজির রহমান ফ্রম নাসিরাবাদ চিটাগং, কাল এক্সাম তবুও কুয়াশা শুনছি, ইট ওয়াজ টু মাচ অ্যান্ড খুবই এক্সাইটিং, চরম স্টোরি, লাভ ইউ আপনি, ওকে থ্যাংক ইউ। আর বাবু লিখেছে কাপাসিয়া থেকে, সালাম শামিন আপু, আজকের কুয়াশা ভয় ছিল আপু, তুমি ভয় পেয়েছ? আমি সবসময় ভয় পাই, আবার বলতে পারো ভয় পাই না একেবারে। মেহনাজ লিখেছে, মেহনাজ একটা লিখেছে চিটং থেকে, আপু আমি আর আমার কাজিন এশা, ফারিয়া, ফারজানা তোমাকে শুনছি, কুয়াশা থার্সডে হলে ভালো হতো, সন্ন্যাসীর ভয়েসটা কার,
আপু সাউন্ড এবং সবার অভিনয় খুবই ভালো লেগেছে। সন্ন্যাসী ভয়েসটা হচ্ছে কুমকুমের। আমার মনে হয় আমি একবার একটু আবার বলে দিই, অনেকেই জানতে চাচ্ছে কার ভয়েস করতে। আমি আসলে সবার নাম বলে গেছি, আজকে কোন চরিত্রে কে অভিনয় করেছে সেটা বলিনি। আমি মনে হয় একবার এইভাবে জানিয়ে দিচ্ছি, জানতে চেয়েছেন একজন। আচ্ছা, লিপির চরিত্রে অভিনয় করছেন শেখুফ তাবিদ শাড়ি, আসানের চরিত্রে অভিনয় করছেন মিরাজ, ডক্টর সুভাষিস রায়ের চরিত্রে অভিনয় করছে প্রত্যয় এবং লিপির স্যার আতর রহমানের চরিত্রে অভিনয় করছে অরণ্য শান্ত এবং মহিলা সন্ন্যাসী যে ছিলেন তার চরিত্রে অভিনয় করছেন কুমকুম। শ্যামিন আপু, আমি মবিন ফ্রম ঢাকা গ্যান্ডারিয়া, এটা কোথায় পড়েছে একবার। অর্পা লিখেছে মিরপুর, 6 থেকে ভয় পাচ্ছি প্লাস পাশাপাশি মজা পাচ্ছি। থ্যাংকস কুয়াশা টিম অ্যান্ড টু ইউ শ্যামিন আপু। সজীব হাসান লিখেছে যাত্রাবাড়ি থেকে অনেক ভয় পাচ্ছি, মজাও পাচ্ছি, আনন্দও পাচ্ছি। সেই কারণে তো বলছে মানে ভয় ছাড়া মজা ইম্পসিবল, ভয় পাচ্ছ দেখে মজা পাচ্ছ। আমি নাজিয়া, আজকের কুয়াশা অনেক অনেক বিউটিফুল হয়েছে, উফ। লিখেছে স্যালিউট এবিসির সব মেম্বার্স, কুয়াশার সব মেম্বার্সকে, হাজার বছর বেঁচে থাকো তোমরা আর এবিসি আর আমাদেরকে আরো অনেক কিছু উপহার দাও, কুয়াশার মতন প্রোগ্রাম বাকিটা আসেনি। বেশি এক্সাইটমেন্ট অনেক বেশি লেখা হয়ে গেছে তাই আসেনি। আছে এলাই লেখেনি চিদম থেকে, আপু স্টোরিটায় প্রথম কুয়াশার কথা ভুলে গিয়েছিলাম, অফিসিয়াল জামাই সরি ঝামেলা জের পরে এইচ কোথায়, আচ্ছা যাই হোক অফিসিয়াল ঝামেলায় ও চাপা মাথা ব্যথা না কিছু ঠিক ছিল না। আপনি প্লিজ এলাই, আপনি খুব ভালো লেখেন বাংলা, আপনি আপনার স্টোরি আমরা শুনিয়েছি, তো যখন আপনি SMS পাঠাবেন তখন আপনি একটু সচেতন হবেন, তখন মাথায় রাখবেন যে আমি খুব ভালো লিখি, আমি খুব ভালো গল্প লিখে পাঠাই কুয়াশাতে, তাই আমি এখন SMS-টা খুব সুন্দর করে লিখে পাঠাবো। আচ্ছা আর লিখেছেন তাই 100 বার ক্ষমা চাচ্ছি আপনার কাছে, ক্ষমা চাইবার কিছু নেই, আপনিও খুব ক্ষমা সুন্দর কানে আমার কথাটি শুনবেন, যে কথাটি আপনি আমি আপনাকে বললাম তাহলে আপনার SMS-টা আমি খুব সুন্দর করে পড়তে পারবো। মাজহারুল ইসলাম লিখেছেন নরসিংদী দাসপাড়া থেকে, শামিন আপু মৃত মানুষের ভয়েসটা কার, মৃত মানুষের ভয়েসটা হচ্ছে অরণ্য শান্তর। আচ্ছা এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে কে আছে একবার দেখে নিচ্ছি। আমি সুরাইয়া শামিন কাপাসিয়া থেকে, আই লাইক ইউ আপি অ্যান্ড কুয়াশা টিম। আপু বর্তমানে আমি কি নিয়ে ভুগছি সেটা বুঝলাম না সাবিহা। আমি বাপ্পি ফ্রম নরসিংদী, আমি কুয়াশার নিউ লিসনার, কুয়াশার স্টোরি গুলো কি ট্রু, কিছু কিছু ট্রু কিছু কিছু ট্রু না। আমার নাম রানা বড়ুয়া, উখিয়া থেকে, কেমন আছো শামিন আপু? আমি ভালো আছি। আমি শামিম চিটগং ফৌজদারহাট থেকে, পুরো গল্পটা ভালো। প্ল্যানচেট কিভাবে করে, প্ল্যানচেট কিভাবে করে সেটা তো বলবার আমার এখন আর সময় নেই, আরেকদিন সেটা বলবো। প্ল্যানচেট কিভাবে করে সেটা ইন্টারনেটে সার্চ দিলে বের হয়ে যাবে প্ল্যানচেট কিভাবে করে। তো ঠিক আছে, আপনি এতক্ষণ ছিলেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে ছিলাম আমি শর্মিন, আমাকে এখন বিদায় নিতে হচ্ছে, সবাই খুব ভালো থাকবেন। আবারও কথা হচ্ছে আগামীকালকে, আগামীকালকে তারারামপম হচ্ছে না, মঙ্গলবারের বদলে এখন থেকে তারারামপম হবে প্রতি শুক্রবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত। তো সবাই খুব ভালো থাকবেন, আবারও কথা হবে, আর আর আবারও কথা হবে আমার সঙ্গে, আর শুভরাত্রি।